أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون
মুক্তির পথ, কেউ বলে সন্ত্রাস, কেউ ভাবে তাকে কল্যাণকর, কেউ বা সর্বনাশ। পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশান, প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান। জিহাদের হয় অপব্যবহার, জানি না সে দোষ কার। আসলে জিহাদ কুরআনে লেখা ফরমান আল্লাহর।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া ইলাইকা ইউরজাউল আমরু কুল্লু আলানিয়াতুহু ওয়া সিররুহু। فأهلٌ أنت أن تحمد وأهلٌ أنت أن تسجد وأهلٌ أنت أن تطاع لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون وقال تعالى ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون
সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের কালামে পাক থেকে দুটি আয়াত তেলাওয়াত করা হলো। তার প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা,
নিশ্চয় যে সমস্ত ব্যক্তিরা আমার অবতীর্ণ নিদর্শন এবং নির্দেশ সমূহকে গোপন করে, মিম্বাদি মা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, আমি কিতাবের মাঝে সেগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার পর, উলাইকা ইয়ালআনহুমুল্লাহ ওয়া ইয়ালআনহুমুল্লাঈনুন, তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ এবং সমস্ত অভিশাপকারীদের অভিশাপ। অপরায়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তাআলামুন,
তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করিও না এবং সত্যকে গোপনও করিও না। তাহলে সত্য কথাকে গোপন করা, আল্লাহ তাআলার নির্দেশ সমূহকে গোপন করা, এটা একটি অনেক বড় অপরাধ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তার উপর আল্লাহ তাআলার অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনেক বড় ধমকি। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, অনেক আলেম যারা নিজেদেরকে আলেম হিসাবে দাবি করেন, যারা নিজেদেরকে মদিনার আলেমের সাথে নিজেদেরকে সম্পর্ক করেন, এ সমস্ত ব্যক্তিদের থেকে নানা ধরনের অপব্যাখ্যা কোরআন হাদিসে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা এবং সত্যকে গোপন করা, এই অপরাধটি আমাদের সমাজে খুব বিস্তার লাভ করেছে। এই অপরাধটি করেছিল ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানগণ, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় তাদের সমালোচনা করেছেন। কিন্তু এই অপরাধটি বর্তমান আলেম নামের কিছু ব্যক্তি করছে, তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছে, যদিও এটা একটি অনেক বড় অপরাধ। বিশেষ করে আল্লাহ তাআলার একটি অন্যতম ফরিদা আহাম্মুল ফারায়েদ, যে ফরিজার পালন করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়েছেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ তো তাদের জীবনের পূর্ণ সময়, আর কেউ কেউ তাদের জীবনের দীর্ঘ একটি সময় এই ফরিজাটি আদায় করেছেন, সেটা হল আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ইবাদতটির ব্যাপারে তারা নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে, নানা ধরনের সংশয় তৈরি করছে, নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং এর কারণে দেখা যাচ্ছে আজকে সমাজের মাঝে নানা ধরনের সংশয় সৃষ্টি হয়ে গেছে। ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম এই জিহাদের ব্যাপারে অপব্যাখ্যা অপপ্রচার চালু হয় যখন ব্রিটিশ বেনিয়ারা ভারত উপমহাদেশের মধ্যে আক্রমণ করেছিল, তখন ভারতবর্ষের ওলামায়ে কেরাম তাদের মোকাবেলায় দাঁড়িয়ে গেল। যখন ব্রিটিশরা দেখল যে যদি এরা আজকে আমাদের মোকাবেলায় মাঠে নামে মুসলিমরা, তাহলে তো আমরা টিকিয়ে থাকতে পারবো না, তাহলে কি করা দরকার? এমন কিছু আলেম তৈরি করে দাও তাদের মাঝে যারা নিজেদেরকে আলেম দাবি করবে এবং তারা নানা ধরনের সংশয় সৃষ্টি করবে এবং মুসলিমদেরকে বুঝাবে যে এখন জিহাদ করা তাদের কাজ না। এ সমস্ত আলেমদের মধ্য থেকে সেই জমানের একজন ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যার খুরধার লেখনী ছিল তাকে বেছে নিল, সে ছিল অন্যতম। সে বলেছে যে আমি ইংরেজদেরকে খুশি করার জন্য প্রায় 50টি আলমারি ভর্তি কিতাব লিখেছে। সে তার কিতাবের মধ্যে, তার কিতাব পড়লে পাওয়া যায়, সে লিখেছে ছোড় দো দোস্ত জিহাদ কা খেয়াল, দিন মে হারাম হ্যায় আব জঙ্গ কেতাল, দুশ্মন হ্যায় ও নবী কা জো করতা হ্যায় আব জিহাদ, মুনকির হ্যায় ও খোদা কা জো করতা হ্যায় আব কিতাল। যে হে বন্ধুরা, তোমরা জিহাদের ধ্যান ধারণা চিন্তা সব ছেড়ে দাও, বর্তমান দিনের মধ্যে জিহাদ করা হারাম। সে নবীর দুশ্মন যে বর্তমান জিহাদ করে, যে বর্তমান কিতাল করে, সে আল্লাহকে অস্বীকারকারী। এ ধরনের কথা লিখে লিখে সে পুরো ভারতবর্ষের মসজিদে মসজিদে এবং বিভিন্ন জায়গায় লিফলেট আকারে ছড়াল। এরপর থেকে এই ভারত উপমহাদেশের মধ্যে নানা ধরনের জিহাদের ব্যাপারে সংশয় সৃষ্টি শুরু হলো। কেউ বলতে লাগলো যে নফসের জিহাদ বড় জিহাদ, কলমের জিহাদ, এই ধরনের নানা ধরনের সংশয় সৃষ্টি করল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা বর্তমান যারা র্যান্ড আলেন, তারাও এ ধরনের নানা সংশয় সৃষ্টি করছে এবং নানা ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে এবং যুবকদের মন থেকে জিহাদের উৎসাহ উদ্দীপনাকে দূরভূত করার জন্য সেই আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করছে। এজন্য তারা এই প্রথম যে প্রোপাগান্ডাটা চালায় তা হলো জিহাদের অর্থের মাঝে, জিহাদের মানা অর্থাৎ অর্থের মাঝে তারা অপব্যাখ্যা করছে। এর কারণ হলো যে আমরা তাদেরকে যা কিছু বলি, যা কিছু মুসলিমদেরকে বুঝাই, কিন্তু যখন তারা তাদের কোরআনের মধ্যে পড়বে জিহাদ, তাদের হাদিসের মধ্যে পড়বে জিহাদ, ফিকহের কিতাবের মধ্যে পড়বে জিহাদ, তারা তো জিহাদ করবে। সুতরাং একটি কাজ করো, কাজটা হলো কি, তোমরা জিহাদের অর্থটাকে পরিবর্তন করে দাও। সুতরাং তারা যদি কোরআনের মাঝে জিহাদ দেখবে, মনে করবে এটা তো অন্য কোনো কিছু, এটা জিহাদ মানে তো চেষ্টা করা, কষ্ট করা, প্রচেষ্টা করা, জিহাদ মানে হলো নফসের জিহাদ, জিহাদ মানে হলো কলমের জিহাদ, এ ধরনের তারা নানা সংশয়ের মধ্যে পড়ে যাবে। এজন্য তারা জিহাদের অর্থটাকে পরিবর্তন করে দেওয়ার একটা চেষ্টা চালালো এবং তারা বুঝাতে লাগলো যে জিহাদ মানে হলো কষ্ট করা, চেষ্টা করা, যে কোনো ধরনের দিনের জন্য কষ্ট এবং চেষ্টা, এটাকেই জিহাদ বলা হয়। বাচ্চাকে তার মা দুধ পান করাচ্ছে, এটাও একটা জিহাদ। আমি তো নিজেই শুনেছি এক ব্যক্তি তার মেসোয়াক্তে একটি শক্ত ছিল, কাটছিল, কষ্ট হচ্ছিল, সে বলতেছে আমি জিহাদ করতেছি। এই হলো আমাদের অবস্থা যে জিহাদের এই সংশয়টা তারা সফল হয়েছে। এই সংশয়টার উত্তরের জন্য আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে ইসলামের যতগুলো বিধান আছে সবগুলোর একটি পারিভাষিক অর্থ রয়েছে আর একটি আবিধানিক অর্থ রয়েছে। সালাত ইসলামের একটি বিধান, সিয়াম ইসলামের একটি বিধান, হজ ইসলামের একটি বিধান। সালাতের আবিধানিক অর্থ হল রহমত, দোয়া, কমর দোলানো। সিয়াম তার আবিধানিক অর্থ হল বিরত থাকা। হজ তার আবিধানিক অর্থ হল ইচ্ছা করা। এখন কোন ব্যক্তি যদি কিছুক্ষণ জোহরের সময় সে বসে বসে কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলো, অথবা সে কি করলো, একটু কামড় দুলালো, নাচলো, তাহলে কি সে জোহরের সালাত আদায় করেছে? সে মুসল্লি। কোন ব্যক্তি কিছুক্ষণ বিরত থাকলো খাওয়া পানহার থেকে, এক ঘন্টা বিরত থাকলো, অথবা সে কথা বলা থেকে এক ঘন্টা বিরত থাকলো, আপনার কি বলবেন সে সিয়াম পালন করেছে, সে সয়ে? এমনি ভাবে কোন ব্যক্তি কি করলো যে সে ইচ্ছা করলো এখন একটা বই পড়বে, তাহলে সে হাজি আল হাজ, সে হজ করেছে? যেমনি ভাবে কোনো কিছুর ইচ্ছা করলেই তাকে কি বলা হয় না, হাজি বলা হয় না, কিছুক্ষণ বিরত থাকলেই তাকে সয়াম বলা হয় না, এবং একটু নাচলেই তাকে সে সালাত আদায় করছে এটা বলা যাবে না, তেমনি ভাবে জিহাদের একটি ফরিজা, তারও একটি আবিধানিক অর্থ রয়েছে এবং তারও একটি পারিভাষিক অর্থ রয়েছে। জিহাদের আবিধানিক অর্থ কি? ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি ফতহুল বারির মধ্যে লিখতেছেন যে আল মুশাক্কা, জিহাদের আবিধানিক অর্থ হলো কষ্ট করার চেষ্টা করা, আর তার পারিভাষিক অর্থ শরআন, শরীয়ত অর্থ হলো বদলুল জুহদি ফি কিতালিল কুফফার, কুফফারদের সাথে লড়াইয়ের মাঝে নিজের চেষ্টাকে ব্যয় করা। সুতরাং যে চেষ্টাটা কুফফারদের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে ব্যবহার হবে সেটাকেই আমরা জিহাদ বলবো। চেষ্টা যদি আমার সালাতের মাঝে ব্যবহার হয়, সিয়ামের মাঝে ব্যবহার হয়, অন্য কোন ইবাদতের মাঝে ব্যবহার হয়, অথবা দুনিয়ার অন্য কোন কাজের মাঝে ব্যবহার হয়, তাহলে সেটা ভিন্ন ইবাদত হবে অথবা ভিন্ন কাজ হবে, তার ভিন্ন মাথায় রয়েছে, ভিন্ন কাজে রয়েছে, সেটাকে জিহাদ বলা যাবে না। জিহাদ বলা হবে ওই চেষ্টাকে যে চেষ্টাটা ব্যয় হচ্ছে কিসের কিসের মধ্যে, কুফফারদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হতে পারে যে একজন লোক অস্ত্র তৈরি করতেছে, সে মুজাহিদদেরকে দেওয়ার জন্য সেও জিহাদে অংশগ্রহণ করছে, কোন ব্যক্তি মাল কালেকশন করতেছে, মাল পাঠাচ্ছে, সেও জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমির সাহেব বলল যে তুমি কি করো মুজাহিদদের জন্য খানা খাবার রান্না করো, সেও জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত আছে। জিহাদ এবং কিতালের মাঝে পার্থক্য এটাই, কিন্তু বর্তমান এই জিহাদের এই অপব্যাখ্যা করে বলা হচ্ছে যে আমরা যত কিছু কাজ করতেছি, ইবাদত করছি, সবগুলো জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো পুরো একটি অপব্যাখ্যা। এজন্য সর্বপ্রথম আমাদেরকে এ ধরনের অপব্যাখ্যা থেকে বেঁচে থাকতে হবে, আমরা যেন এ ধরনের অপব্যাখ্যার মধ্যে না পড়ি। এক ভাই একটা গল্প বলেছিল, গল্পটা হলো যে এক গ্রাম্য ব্যক্তি তার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দিল। যখন তালাক দিয়ে দিল তার মাথা গরম, এটা কি করলাম, আমার ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রীর যে শ্বশুর বাড়ির লোকেরা সব তো প্রভাবশালী, তারা যদি জানে আমার তো অবস্থা খারাপ হবে, তাহলে কি করা যায়। সে কি করলো, কিছু হাদিয়া তোহফা কিনে গ্রামের এক হুজুর ছিল, হুজুরের কাছে গেল, যে বললো হুজুর একটা তো ভুল করে ফেলেছি। কয় কি ভুল করেছো? কয় ভুলটা ছিল এটা যে আমার স্ত্রীকে তো তালাক দিয়ে ফেলেছি, দেখেন না কোনো পদ্ধতি আছে কিনা যে কোনো ভাবে আমার স্ত্রীকে আমি রক্ষা করতে পারি। হুজুর কিছুক্ষণ চিন্তা করলো, চিন্তা করার পর বলছে আচ্ছা ঠিক আছে যাও, তুমি তোমার স্ত্রীর সাথে থাকতে থাকো, তালাক নেই। সে আসলো, এসে স্ত্রীর সাথে থাকতে চাচ্ছে, কিন্তু পরিবারের সবাই আশেপাশে সবাই রাগ যে তুমি তালাক দিয়ে দিচ্ছ, আবার থাকবে, এত বড় আরাম কাজ করবে, এটা হতে পারে না। সে বললো না, অমুক হুজুর ফতোয়া দিয়েছে যে তালাক হয় নাই। গ্রামের মানুষের মাথা খারাপ, গ্রামের শালিশ ডাকলো, সবাই উপস্থিত, হুজুরও উপস্থিত, শালিশের যে যার দায়িত্ব ছিল সে হুজুরকে বললো হুজুর আপনি নাকি বলেছেন সে তালাক দেয়নি, তার নাকি তালাক হয়নি? তখন হুজুর দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললো এই তুমি দাঁড়াও, যে তালাক দিয়েছে তাকে দাঁড়াইতে বললো। সে যখন দাঁড়ালো, তখন বলতেছে তুমি কি বলেছিলে বলো তো? সে বললো যে আমি বলেছিলাম তালাক। তখন এই হুজুর বললো দেখলেন সে বলেছে তালাক, সে তো কি বলেনি, তালাক বলেনি, তালাক মানে তো পরস্পরে মিলিত হওয়া, সে যদি তালাক না বলে তালাক বলতো তাহলে তার স্ত্রী কি হয়ে যেত, তালাক হয়ে যেত, কিন্তু সে তো তালাক বলেনি, বলেছে তালাক, পরস্পর মিলিত হবে, সমস্যা কি? সুতরাং তার স্ত্রী তালাক হয়নি। এই ধরনের একই কাজ হচ্ছে জিহাদের ব্যাপারে, নানা ধরনের অপপ্রচার চলা হচ্ছে, জিহাদের আবিধানিক অর্থের সুযোগ নিয়ে পারিভাষিক জিহাদকে ভিন্ন ক্ষেত্রে কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, এটা তাহরিফ, এবং যারা এই কাজটা করবে তাদের উপর আল্লাহর উপর থেকে লানত বর্ষিত হবে। হ্যাঁ, এটা সত্য, জিহাদ কোরআনের মাঝে কখনো কখনো তার আবিধানিক অর্থে এসেছে, সালাত যেমন আবিধানিক অর্থে এসেছে, পারিভাষিক অর্থে এসেছে, জিহাদও তেমনই আবিধানিক অর্থে এসেছে, পারিভাষিক অর্থে এসেছে। সুতরাং আবিধানিক সালাতকে পারিভাষিক সালাতের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, তেমনি ভাবে আবিধানিক জিহাদকে পারিভাষিক জিহাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কোরআনের মাঝে, কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ে এবং আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। এখানে সালাত তার আবিধানিক অর্থ, দরুদ রহমতের অর্থে এসেছে। সুতরাং এখানে সুতরাং এই অর্থের সুযোগ নিয়ে অন্য যত জায়গায় আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, এখন আমি কিছুক্ষণ রাসূলের উপর দরুদ পড়লাম, তাহলে আমি সালাত আদায় করছি এটা বলা যাবে না। এমনি ভাবে কয়েক জায়গায় কোরআনে কারিমের মাঝে জিহাদ শব্দটি তার আবিধানিক আসতে এসেছে, সেটা শুধুমাত্র মক্কি সুরার কয়েকটি জায়গা, সুরা হাজের 78 নম্বর আয়াত অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, সুরা ফুরকানের 52 নম্বর আয়াত ফালা তুতিউল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, সুরা আনকাবুতের 6 নম্বর আয়াত শুধুমাত্র জিহাদ শব্দটি তার আবেদনী করতে এসেছে, এছাড়া বাকি যত জায়গায় জিহাদ এসেছে তার পারিভাষিক অর্থ এসেছে। জিহাদ অর্থ জিহাদ অর্থ নিজের চেষ্টাকে কিতালের মাঝে ব্যয় করা, কিন্তু এই আবেদনিক অর্থের সুযোগ নিয়ে বাকি যত জায়গায় জিহাদ শত শত জায়গায় জিহাদ যে কিতালের অর্থে এসেছে, কিতালের মধ্যে চেষ্টা ব্যয় করার অর্থে এসেছে, সেগুলোকে অপপ্রচার চালাচ্ছে এই সমস্ত ব্যক্তিরা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে সমাজের মধ্যে প্রোপাগান্ডা চালাচ্ছে। দেখুন সাহাবায়ে কেরাম জিহাদ শব্দ দ্বারা কোন অর্থ বুঝতেন, যখন মদিনার অলিতে গলিতে ঘোষণা হতো হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ, তখন তো কোন সাহাবি কলম নিয়ে এসে বলতেন না ইয়া রাসূলুল্লাহ বলুন আমি কোন বিষয়ে লিখব, কোন সাহাবি তো তখন এসে বলতেন না ইয়া রাসূলুল্লাহ আমাকে কোন বিষয়ে বক্তৃতা দিতে হবে, কোন সাহাবি তো তখন এসে বলতেন না ইয়া রাসূলুল্লাহ বলুন আমি কোন বিষয়ে প্রচার করব, কোন সাহাবি তো তখন মসজিদে ঢুকতেন না, বরং যখন হাইয়ালাল জিহাদ হাইয়ালাল জিহাদ মদিনার অলিতে গলিতে এই ঘোষণা হতো তখন সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল, কোন কোন সাহাবা দেখা যাচ্ছে ঘোড়া প্রস্তুত করছে, কোন কোন সাহাবা কুলিরের মধ্যে যখন হাইয়ালাল জিহাদের আওয়াজ শুনলেন তখন তিনি গোসল বাদ দিয়ে দৌড়ে ময়দানের দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম তো জিহাদ বলতে এই জিহাদে বুঝিয়েছে, মহাদিসিনে কেরাম জিহাদ বলতে কোন জিহাদ বলছে, কিতাবুল জিহাদ যত হাদিসের কিতাবগুলো আছে সেখানে দেখেন তো কোন হাদিস গুলো নিয়ে এসেছে, সেখানে শহীদদের হাদিস নিয়ে এসেছে, গনিমতের হাদিস নিয়ে এসেছে, সেখানে অস্ত্রের হাদিস নিয়ে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজবাগুলো এনেছে। জিহাদের অর্থ যদি এত ব্যাপক হতো সব কাজ হতো তাহলে সব কাজগুলো কেন কিতাবুল জিহাদের মধ্যে নিয়ে এসেছিল না, ফোকাহে কেরাম কিতাবুল জিহাদের মধ্যে কোন ধরনের মাসালাগুলো উল্লেখ করেছে, উম্মা যুগে যুগে জিহাদ অর্থ এই জিহাদেই বুঝে আসছেন, কিন্তু আজকে 1400 বছর পর ইহুদি খ্রিস্টানদের কিছু দালাল্লা বলা শুরু করলো জিহাদ মানে চেষ্টা করা প্রচেষ্টা করা, তো মুসলমানরা তোমরা তো চেষ্টা প্রচেষ্টা করছো সুতরাং তোমাদের জিহাদ তো কি হয়ে যাচ্ছে আদায় হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এ ধরনের সংশয় থেকে দূরে থাকার চেষ্টা করব, এ ধরনের সংশয় যেন আমরা কোনোভাবেই নিপতিত না। দ্বিতীয় যে বিষয়টা আমাদের বোঝা দরকার জিহাদ দুই প্রকার, জিহাদ দুই প্রকার, সামনের কথা বোঝার জন্য এই জিনিসটা আমরা স্মরণ রাখবো, জিহাদে ইকদামি এবং জিহাদে দিফাই। জিহাদে ইকদামি হল বছরে এক দুইবার মুসলিম শাসক মুসলিম খলিফা কুফফারদের ভূমিতে আক্রমণ করবে, এটা হলো ফরদে কিফায়া। আর জিহাদে দিফাই হলো মুসলিমদের কোন এক ভূখণ্ডে যদি কুফফাররা আক্রমণ করে তাহলে এই আক্রমণকারী শত্রুকে প্রতিহত করা, এটা হলো জিহাদে দিফাই, এটা হলো ফরদুল আইন, এটা হলো জমহুরের মত। তবে কোন কোন আলেমের মত হচ্ছে বড় বড় আলেম যেমন সাইয়েদ ইবনে মুসাইয়্যিব যে জিহাদ কখনো ফরদে কিফায়া মানা সর্বদাই ফরদে আইন, এখন আমরা যে জিনিসটা আলোচনা করি দ্বিতীয় যে সংশয়টা সৃষ্টি করা হচ্ছে সমাজের মাঝে, কয় তোমরা কুফফারদেরকে দেখলা আর মেরে দিলা সেটা তো ঠিক হবে না, আমেরিকান সৈন্যদেরকে যে আমেরিকা অ্যাটাক করবা তাদেরকে আক্রমণ করবা এটা তোমাদের জন্য বৈধ নয়, বরং আক্রমণ করার পূর্বে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে ইসলাম শিক্ষা দিতে হবে, তাদেরকে জ্ঞান শিক্ষা দিতে হবে, তারপর যদি তারা জ্ঞান শিক্ষা না করে ইসলাম গ্রহণ না করে তারপর তাদের উপর কি করতে হবে অ্যাটাক করতে হবে, তার আগে করা যাবে না। এর পক্ষে তারা দলিল দেয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, সেটা হলো মা কাতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমান কত্তু ইল্লা দাআহু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়কে দাওয়াত দেওয়ার পূর্বে তাদের সাথে যুদ্ধ করেনি, অর্থাৎ দাওয়াত দেওয়ার পরে তার সাথে কি করেছে যুদ্ধ করেছে, এই হাদিসের ভিত্তিতে তারা বলছে সুতরাং যত কুফফারদের বিরুদ্ধে অ্যাটাক করতে হবে তারাকে দাওয়াত দিতে হবে, জামাত পাঠাতে হবে, তাদেরকে বুঝাতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, তারপর অ্যাটাক করতে পারবা, তার আগে অ্যাটাক করতে পারবা। এই সংশয়ের উত্তর বুঝার জন্য আমরা খেয়াল করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফফারদেরকে অ্যাটাক করার পূর্বে দাওয়াত দিতেন, সে দাওয়াতটা কোন দাওয়াত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল তিন শব্দের দাওয়াত। কয় বাক্যের দাওয়াত? তিন শব্দ, তিন বাক্যের দাওয়াত। এক নম্বর হলো তোমরা ইসলাম গ্রহণ করো, যদি তারা তোমরা ইসলাম গ্রহণ না করো তাহলে ইসলাম গ্রহণ করলে শেষ, যদি ইসলাম গ্রহণ না করো দুই নম্বর তোমরা জিজিয়া দিয়ে আমাদের অধীনে থাকো, দুই নম্বর যদি সেটাও না মানো তিন নম্বর যুদ্ধ করো, ফয়সালা করবে তোমাদের আমাদের মধ্যে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন এই তিন কথার দাওয়াত। তিন কথার দাওয়াতটা কিভাবে দিতেন? কোন জামাত পাঠাইতেন না, চিঠির মাধ্যমে, দূতের মাধ্যমে পাঠাইতেন। এবং সেটাকে জিহাদে ডেফাইন ক্ষেত্রে না, জিহাদে ইদ্দামির ক্ষেত্রে দূতের মাধ্যমে এই দাওয়াতটা দিতেন। দাওয়াতটা কাকে দিতেন? সকল জনগণকে, সকল সৈনিককে? না, কুফফারদের যে লিডার আছে তার নিকট শুধু চিঠির মাধ্যমে কি করতেন? দাওয়াতটা দিতেন। তাহলে রাসুলের জমানার দাওয়াত ছিল তিন কথার দাওয়াত, চিঠির মাধ্যমে এবং দূতের মাধ্যমে ইদ্দামি জিহাদের ক্ষেত্রে কুফফার লিডারদের ক্ষেত্রে, অন্য কারোদের, অন্য কারো ক্ষেত্রে নয়। এই দাওয়াতটা এটাও কি এখন বাকি আছে? দেখুন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে আসছে, ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগারা আলা বনিল মুস্তালিক ওহুম গারুন ওয়া আনআমুহুম তুসকা আলাল মা ফাকাতালা মুকাতিলাতাহুম ওয়া সাবা দারারিয়াহুম। বুখারীর মধ্যে হাদিস আসছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনুল মুস্তালিকের উপর আক্রমণ করেছেন এমন অবস্থায় যে তারা উদাসীন, তারা জানেও না, হঠাৎ করে আক্রমণ করে দিয়েছে। ওয়ানআমুহুম তুসকা আলাল মা, আর তাদের যে পশুগুলোকে ছিল সেগুলোকে কি করা হচ্ছিল? পানি পান করাচ্ছিল তারা। ফাকাতালা মুকাতিলাতাহুম, তাদের মধ্যে যারা যুদ্ধে ছিল তাদেরকে রাসূলুল্লাহ হত্যা করে ফেললেন। ওয়া সাবা দারারিয়াহুম, এবং তাদের যে আত্মীয় পরিবারবর্গ ছিল তাদেরকে বন্দি করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদাসীনতা তাদের উপর অ্যাটাক করেছে, তাদেরকে দাওয়া দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ সিলসিলাতুল হাদিসের মধ্যে আসছে, সহিহার মধ্যে আসছে যে হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কুফফারদের কি কি অ্যাটাক করার পূর্বে তাদেরকে দাওয়াত দিব? হাল ইউদাউ, না তাদেরকে দাওয়াত দিতে হবে কাবলাল কিতাল, কিতালের পূর্বে। হাসান বসরি উত্তরে বলছে যে قد بلغهم الاسلام منذ بعث الله محمد صلى الله عليه وسلم, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করার পরেই তাদের নিকটে ইসলাম পৌঁছে গেছে, সুতরাং তাদেরকে কোনো দাওয়া দেওয়ার প্রয়োজন নেই। এটা হলো হাসান বসরি রাহিমাহুল্লাহর মত। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগদির মধ্যে বলছেন যে এই হাদিসটা, তিন কথা হাদিসটা, এটা মুসলিম আবু দাউদে আছে, এই হাদিসটা উল্লেখ করে বলতেছেন ওয়াদা ইহতামালু আন্নাহু কানা ফি বাদিল আমরি, সম্ভবত এই বিষয়টা ছিল ইসলামের প্রথম যুগে। হাদা ইহতামালু আন্নাহু কানা ফি বাদিল আমরি ক্বাবলা ইনতিশারি দাওয়া ওয়া যুহুরিল ইসলাম, ইসলাম প্রকাশ পাওয়ার পূর্বে এবং দাওয়াতটা বিস্তার লাভ করার পূর্বে। আর আজকে ফাকাত ইনতাসারাতি দাওয়া, দাওয়া তো পরিপূর্ণ বিস্তার লাভ করেছে। ফাকাবিস্তুগনিয়া বিদালিকা আনি দোয়া ইন্দাল কিতাব, এই কারণে এখন কিতালের পূর্বে দাওয়াত দেওয়ার কোন প্রয়োজন নেই। এটা হলো কার কথা? আল্লামা ইবনু কুদামা রাহিমাহুল্লাহর কথা, যিনি মুগনির মধ্যে এটা বলেছেন। শুধু তাই না, আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার সময় বলতেছেন, সেটা কিসের মধ্যে এসেছে? এই মুগনির মধ্যে এসেছে যে আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বলছেন ওয়ালা আরিফুল ইয়াউমা আহাদান ইউদা, আমি তো আজকে এমন কাউকে দেখি না যে তাদের উপর আক্রমণ করার পূর্বে তাদেরকে কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। এটা কার কথা? ইবনে আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ যে লা আরিফুল ইয়াউমা আহাদান ইউদা قد بلغت الدعوه كل احد, সকলের নিকট দাওয়াত পৌঁছে গেছে। আর রোমা قد بلغت هم الدعوه, রোমবাসী তাদের নিকট দাওয়াত পৌঁছে গেছে। ওয়ালিম, এবং তারা জানে, মা ইরাদু মিনহুম, তাদের নিকট আমরা কি চাই সেটা তারা জানে। ওয়ানমা কানাকি দাওয়াতু ফি আওয়ালিল ইসলাম, কয় দাওয়াতটা ছিল ইসলামের প্রথম যুগ, দাওয়াতটা এখন না, বরং দাওয়াতটা ছিল কোথায়? ইসলামের প্রথম যুগে। ওয়াইন দাফালাবা, কেউ যদি দাওয়াত দেয় তাহলে কোনো সমস্যা নেই, কেউ যদি দাওয়াত দেয় তাহলে কি নেই, কোনো সমস্যা নেই। এই হলো দাওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং তাবেঈন এবং ফকীহদের কথা। কিন্তু এই সংশয়টা সৃষ্টি করছে, আজকে যখন মুসলিমরা দিফাই যুদ্ধ করতেছে, প্রতিরক্ষামূলক যুদ্ধ করতেছে সারা বিশ্বের মধ্যে, আর তখন কিছু ব্যক্তি এই দাওয়াতের কথা, এলেম শিক্ষা দিতে হবে, দাওয়াত দিতে হবে, এই স্লোগান তুলছে। এই স্লোগান কার পক্ষে? দিফাই জিহাদের ক্ষেত্রে তো দাওয়ার কোন প্রশ্নই আসে না, কিন্তু এখন অল বিশ্বব্যাপী দাওয়া দাওয়া করা, তাহলে এটা এই স্লোগান কার পক্ষে নিয়ে যাচ্ছে? আজকে যুবকদেরকে বলা হচ্ছে যে দাওয়া দেওয়ার পূর্বে আক্রমণ করা যাবে না, সুতরাং মার্কিন সৈন্যদেরকে আক্রমণ করার পূর্বে তাদেরকে দাওয়া দিতে হবে, ইসরায়েলের উপর আক্রমণ করতে হলে তাদেরকে দাওয়া দিতে হবে। সুতরাং আমরা এ ধরনের সংশয় যেন না করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ ধরনের সংশয় থেকে কি করে হেফাজত করে। দ্বিতীয় একটি সংশয় যেটা বর্তমান একবারে বিস্তৃত আর একটি সংশয়, সেটা হল যে কুফফারদের সংখ্যা যদি মুসলিমদের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি হয় তাদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়া বৈধ নয়। কুফফারদের সংখ্যা যদি মুসলিমদের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও কি হয় বেশি হয় তাদের বিরুদ্ধে জিহাদ করা কি না বৈধ না। এর পক্ষে তারা দলিল দেয়, আল্লাহ তাআলা বলছেন আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ফা ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ আল্লাহু মাআস সাবিরিন। এই আয়াত দ্বারা তারা দলিল পেশ করছে যে কুফফারদের সংখ্যা যদি মুসলিমদের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি হয় তাহলে তাদের বিরুদ্ধে কি করা যাবে না, কিতালে যাওয়া যাবে না, যতক্ষণ না মুসলিমের সংখ্যা মুসলিমদের মুসলিম মুজাহিদদের সংখ্যা তাদের অর্ধেক হয়। এই সংশয়টার উত্তরের জন্য আমরা প্রথম আয়াতটি পুরো আয়াতটি তেলাভ করি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাল্লিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী আপনি মুমিনদেরকে কিতালের প্রতি উৎসাহিত করুন। ইয়াকুম মিনকুম ইশুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তাদের মধ্য থেকে যদি 20 জন ধৈর্যশীল হয় তাহলে তারা 200 জনের উপর কি করবে? বিজয় লাভ করবে। ইয়াকুম মিনকুম ইশুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফান মিনাল্লাযিনা কাফারু, আর তাদের মধ্যে থেকে যদি কি হয় 100 জন হয় তাহলে তারা 1000 কাফেরের উপরে কি করবে? বিজয় লাভ করবে। লিআন্নাহুম ক্বাউমুন লা ইয়াফকাহুন, কেননা তারা এমন জাতি যারা কোনো কিছু বুঝে না। তারপর আল্লাহ বলছেন আল আনা খাফফাল্লাহু আনকুম, এখন আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিলেন। ওয়া আলিমা আন্না ফীকুম দাফা, এবং তিনি জানেন তোমাদের মাঝে কি রয়েছে, অনেক দুর্বল রয়েছে। ফা ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্য থেকে যদি কি হয় 100 জন ধৈর্যশীল হয় তাহলে 200 জনের উপর বিজয় লাভ করবে। ওয়া ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ, আর যদি তোমাদের মধ্যে 1000 হয় তাহলে 2000 এর উপর বিজয় লাভ করবে। সুতরাং তাদের এই আয়াতের ব্যাখ্যা যদি তাদের মত অনুযায়ী করে তাহলে আয়াতের ব্যাখ্যা হয়, প্রথম বিধান ছিল একজন মুসলিম সর্বাত্মক 10 জন কুফফারের বিরুদ্ধে জিহাদে যেতে পারবে, কুফফারদের সংখ্যা যদি 10 জনের বেশি হয় তাহলে তার বিরুদ্ধে জিহাদে যেতে পারবে না। এটা প্রথমে বিধান ছিল, পরে আল্লাহ তাআলা বিধানকে পরিবর্তন করে দিয়েছেন, এখন বিধান দিয়েছেন একজন মুসলিম সর্বাধিক 2 জন কাফেরের বিরুদ্ধে জিহাদে যেতে পারবে, তার বেশি হলে পারবে না। যদি তাদের ব্যাখ্যা অনুযায়ী আয়াতের ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যাটা দাঁড়ায়, বুঝে আসছে? দ্বিতীয় বিষয় এখন খেয়াল করুন, আসলে আল্লাহ তাআলা এই বিধানটিকে সহজ করলো কখন? আমরা দেখি আল আন, এখন সহজ করা হলো, এটা কখন? আল আনা খাফফাল্লাহু আনকুম এর ব্যাখ্যায় আবুল আইস সামারকান্দি আল হানাফি রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়ানি হাওয়ানাল্লাহু আলাইকুমুল কিতাল আল্লাযী ইফতারাদাহু আলাইকুম ইয়াউমা বদর, অর্থাৎ বদরের দিন তোমাদের উপর যে যুদ্ধটাকে ফরজ করা হয়েছিল বদরের পর আজকে তোমাদের জন্য এই বিধানটাকে কি করে দেওয়া হলো, সহজ করে দেওয়া হলো। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ আল আনা ব্যাখ্যা করছেন বাদা ইয়াউমি বদরিন খাফফাল্লাহু আনকুম, এর ব্যাখ্যা বলতেছেন ইয়ানি হাওয়ানাল্লাহু আলাইকুম, অর্থাৎ বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধানটা কি করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তাহলে আমরা আবার তাদের ব্যাখ্যার দিকে যাই, তাহলে তাদের ব্যাখ্যা দাঁড়ায় বদরের মধ্যে মুসলিমদের জন্য 10 জন কাফের হলেও তাদের বিরুদ্ধে জিহাদ দেওয়া বৈধ ছিল, কিন্তু বদরের পর এই বিধানটা চেঞ্জ হয়ে গেছে, যদি একজন কাফেরের মোকাবেলায় দুজন, একজন মুসলিমের মোকাবেলায় 2 জন কাফের থাকে তাহলে যেতে পারবে, তার বেশি হলে যেতে পারবে না। এখন আমরা দেখি বদরের পরের যুদ্ধটা কোন যুদ্ধ ছিল, উহুদের মধ্যে সাহাবাদের সংখ্যা কতজন ছিল? 700 জন, কুফফারদের সংখ্যা ছিল 3000, কতজন? 3000। তাহলে একজন মুসলিমের মোকাবেলায় কয়জন কাফের মুশরিক পড়তেছে? 4 জনেরও বেশি। তাহলে তাদের ব্যাখ্যা অনুযায়ী উহুদের যুদ্ধে এটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? না, উহুদ আমরা মুতার দিকে তাকাই, মুতার মধ্যে সাহাবীদের সংখ্যা কতজন ছিল? 3,000। কাফেরদের সংখ্যা কতজন ছিল? 2,00,000। আর রাহিকুল মাকতুমের মত অনুযায়ী 2,00,000, কেউ বলছে 1,50,000। যদি 2,00,000 ধরা হয় তাহলে একজন মুসলিমের মোকাবেলায় কয়জন কাফের? 66 জনেরও বেশি। কতজন? 66 জনেরও বেশি করে পড়ে। তাহলে এদের ব্যাখ্যা যদি নেই তাহলে আমাদের কি হয়? মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের যাওয়াটা কি ছিল না? বৈধ ছিল না। যেহেতু বদরের পর আল্লাহ তাআলা বিধানকে পরিবর্তন করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই বিধান মানেনি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কথা বলা থেকে হেফাজত করুন। আপনারা হুদাইবিয়ার সন্ধির দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীকে নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন। পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে তারা তাবু গড়লেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কফার মুশরিকদের মাঝে পাঠালেন, মক্কার মুশরিকদের মাঝে পাঠালেন এবং তাদেরকে মেসেজ দিতে বললেন যে তাদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ অস্ত্র নিয়ে আসিনি, শুধু তরবারিটাই নিয়ে এসেছি। আমরা এসেছি শুধুমাত্র কি করার জন্য? উমরা করার জন্য। আল্লাহর ঘরে উমরা করে আমরা চলে যাব, আমরা কোনো যুদ্ধ করব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল। সাহাবায়ে কেরামের অবস্থা কি? তাদের নিকট শুধু তরবারি, কোনো যুদ্ধ অস্ত্র নাই, কোনো যুদ্ধ পরিস্থিতি নাই, যুদ্ধ প্রস্তুতি নাই এবং তারা কোথায়? মক্কার মুশরিক, যেখানে হাজার হাজার মুশরিক সামনে, তাদের এলাকার কাছে যেয়ে তারা কি করছেন? অবস্থান করছেন। এপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সংবাদ আসলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা কি করে দিয়েছেন? শহীদ করে দিয়েছেন। এই সংবাদ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল বর্ণ হয়ে গেল। তিনি একটি বৃক্ষের নিচে বসলেন, তিনি একটি হাত দিলেন এবং সকল সাহাবীরা এসে তার হাতে একের পর এক বায়াত হতে লাগলো। একে একে 1400 সাহাবা বায়াত হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত হলো, আব্দুল্লাহ ইবনে ওমর বায়াত হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বায়াত হলো। এভাবে সকল সাহাবীরা একে একে 1400 সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাতে বায়াত হলো। কিসের বায়াত হলো? যে তারা জিহাদ করবে, এই বায়াত হচ্ছে। এবং সাহাবায়ে কেরাম একে একে যখন সবার বায়াত শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে আমি জানি না আসলে উসমানকে শহীদ করা হয়েছে কি না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাম হাতটা ডান হাতের উপর রেখে উসমানের পক্ষ থেকে বায়াত হলেন, যাতে করে এই মুবারক বায়াত থেকে উসমান কি না হয়, মাহরুম না হয়। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইবায়ুউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফী কুলুবিহিম। আল্লাহ তাআলা মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছে তখন যখন তারা বৃক্ষের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। শুধু এতটুকুই না, আল্লাহ তাআলা বললেন, ইদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর মহান রব্বুল আলামিনের হাত, সবার নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, সবার উপর আল্লাহ তাআলার হাত, মাঝখানে 1400 সাহাবীর হাত। তারা বায়াত নিচ্ছেন। কিসের উপর বায়াত নিচ্ছেন? সাহাবায়ে কেরাম বায়াত নিচ্ছেন আর যাচ্ছেন এবং বলতেছেন, নাহনুল লাযীনা বায়আউ মুহাম্মাদা, নাহনুল লাযীনা বায়আউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, নাহনুল লাযীনা বায়আউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা তো তারা যারা মুহাম্মাদের হাতে বায়াত হয়েছি, আমরা জিহাদের উপর বায়াত হয়েছি, আমরা আজীবন জিহাদ করব, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জিহাদ করব। এভাবে তারা বায়াত করলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো বায়াতের পর যে আপনারা কিসের উপর সেদিন কিসের উপর বায়াত নিয়েছিলেন? সাহাবায়ে কেরাম বললেন, বায়আনা আলাল মাউতি ওয়া আলা আল্লা নাকিররা, আমরা তো বায়াত নিয়ে হয়েছিলাম মৃত্যুর উপর এবং ময়দান থেকে পালাবো না, এর উপর বায়াত নিয়েছিলাম। দেখেন, 1400 সাহাবি বায়াত নিচ্ছেন শুধুমাত্র একজন উসমান হত্যার প্রতিশোধ নিতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো এখনো হয়নি যে সত্যিটাকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে কি না। তাহলে 1400 সাহাবি, তাদের কাছে কোনো অস্ত্র নেই, শুধুমাত্র তরবারিতে আছে, মক্কার মুশরিকরা হাজার হাজার মুশরিক সামনে, তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তারা কি নিচ্ছেন? বায়াত নিচ্ছেন। তাহলে যারা বলতেছে যে মক্কার যদি কুফফারদের সংখ্যা মুসলিমদের সংখ্যার চেয়ে, সৈন্য সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি হয়, তাহলে কি হবে না, জিহাদ করা বৈধ হবে না, তারা এই হুদায়বিয়ার সন্ধিকে কি বলবেন? রাসূলের এই আয়াতকে কি বলবেন? আল্লাহ তাআলার এই আয়াতগুলোকে কি বলবেন? আমরা ইসলামের পুরো ইতিহাস খুলে দেখি, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস খুলে দেখি, তারিক বিন জিয়াদের ইতিহাস খুলে দেখি, মুহাম্মদ বিন কাসেম, মুহাম্মদ বিন ফাতেহ, সালাউদ্দিন আইয়ুবি, মুসা বিন নুসাইর থেকে নিয়ে সকল ইসলামী বীরদের ইতিহাস খুলে দেখি, এই কুফফারদের সংখ্যা প্রত্যেকটা যুদ্ধে মুসলিমদের চেয়ে অনেক অনেক গুণে বেশি ছিল। কিন্তু যারা বলতেছে যে অর্ধেকের বেশি হলে জিহাদ করা বৈধ হবে না, তারা তো শুধু সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পুরো ইসলামী তারিখকে কলুষিত করছে। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ ঘটনা খুলে দেখেন, তিনি স্পেন উন্দুলিসে আক্রমণ করেছিল কতদিন নিয়ে? 12,000 সৈন্য। তিনি যখন অন্দুলিস আক্রমণের পূর্বে সমুদ্রটা পার হচ্ছিলেন তখন তার সাথে কাছে মাত্র 7,000, পরে 5,000 এসেছিল। তা তিনি ঘুমিয়েছেন, তার একটি কামিনার মধ্যে ইবনুল আসির রহিমাহুল্লাহ লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে তাকে বিজয় কি দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ যখন এই তাদের সাফিনা তাদের জাহাজ যে পারে কি হলো নোঙ্গর ফেললো, সকলে জাহাজ থেকে নামলো, সকল সরু সামান নামানো হলো, কিন্তু কিছু ইতিহাস গ্রন্থ লিখেছে যে তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তখন কি করলেন, সেই জাহাজটাকে আগুন দিয়ে কি করলেন, পুড়ে দিলেন। সকলে বুঝে আসে না কি করলো, তারে জাহাজকে পুড়ে দিল, আমরা যে পিছনে যাব এ তো সুযোগ রাখলো না। সামনে অবস্থা কি, সামনে 100,000 সৈন্য, 100,000 খ্রিস্টান সৈন্য, খ্রিস্টান এবং ইহুদি সামনে উপস্থিত। শুধু এতটুকু না, ইসলাম পুরো মুশরিক যেখানে একজন মুসলিমও নাই তাদের ভূমিতে নেমে পিছনে যে ফিরে আসবে এই জাহাজটিকেও কি করলো, জ্বালিয়ে দিল। সৈন্য মাত্র 12,000 আর কুফফারদের সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত 100,000 এবং পুরো দেশ তো কুফফারদের। এই পরিস্থিতির মধ্যে তারিক বিন জিয়াদ সকলকে একত্রিত করে একটি ভাষণ দিলেন, তিনি বললেন সাথীদেরকে নিয়ে ভাষণ দিলেন এবং তিনি তখন একটি শের করছিলেন যে আল আদুবু আমা আমানা ওয়াল বাহরু ওয়ারা আনা আইনাল মাফাব ইম্মা শাহাদা ওয়া ইম্মা নাসব। হে হে আমার বন্ধুরা, তোমরা শুনে রেখো, আমাদের সামনে শত্রু আর শত্রু, আমাদের পিছনে সাগর, আইনাল মাফাব, কোথায় পালাবা, কোনো পালানোর জায়গা নেই। ইম্মা শাহাদা ওয়া ইম্মা নাস, হয়তো আমাদেরকে বিজয় আনতে হবে অথবা শাহাদত বরণ করতে হবে, এছাড়া পালানোর কোনো জায়গা নেই। তাহলে যারা আজকে যে তারিক বিন জিয়াদকে নিয়ে পুরো মুসলিম উম্মা গর্ব করে, যে উন্দুলুস বিজয় নিয়ে পুরো মুসলিম উম্মা গর্ব করে, যারা বলতেছে যে অর্ধেকেরও কুফফারদের সংখ্যা যদি দ্বিগুণেরও বেশি হয় তাহলে তাদের এগেনিস্টে জিহাদে যাওয়া যাবে না, তারা উন্দুলুস বিজয় কি বলবে। এভাবে পুরো ইসলামের উম্মার ইতিহাস খুলে দেখুন যে এটা কখনোই প্রায় বেশিরভাগ যুদ্ধে কুফফারদের সংখ্যা মুসলিমদের দ্বিগুণের চেয়েও বেশি। তাহলে একটু ইতিহাসদের স্পষ্ট, তারা আয়াতের যে ব্যাখ্যা করছে এই ব্যাখ্যাটা কিনা সঠিক না, আসলে আয়াতের ব্যাখ্যা, আয়াতের আসল ব্যাখ্যা, আয়াতের আসল ব্যাখ্যা হলো যে বদরের ময়দানে বা বদরের সময় তখন মুসলিমদের উপর ফরজ ছিল জিহাদ, কাফের মুসলিমরা চলতেছে সকলের সামনাসামনি, এই অবস্থায় 10 জন কাফের সামনে একজন মুসলিম, তাহলে মুসলিম যদি পালানোর সুযোগ থাকে তারপরও তার জন্য পালানো কি হবে না, বৈধ হবে না। অর্থাৎ কিতাল শুরু হয়েছে এই সময় 10 জন কাফের হঠাৎ সামনে একটা মুসলিম পড়ছে, তাহলে মুসলিমের জন্য পালানোটা কি ছিল না, বৈধ ছিল না, যুদ্ধ করতে হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বিধানটা সহজ করে দিয়ে বললেন যে তোমাদের তো অনেক শারীরিক দুর্বল আছে, এটা তোমাদের জন্য কঠিন হয়ে যায়, সুতরাং একটা কাজ করো, এখন থেকে তোমাদের জন্য আমি হালকা করে দিলাম, যদি 2 জন থাকে তাহলে পালাইতে পারবে না, যদি 2 জনের বেশি থাকে তাহলে তোমরা যুদ্ধের ময়দান থেকে পালাইতে চাইলে তাহলে কি করতে পারবে, পালাইতে পারবে, এটা তোমাদের এখতিয়ার। অর্থাৎ বিধানটা ছিল যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা না করা, এই বিধানটা তারা যায় লাগিয়েছে যুদ্ধে যাওয়া না যাওয়া। বুঝে আসছে বিধানটিটা? অতপর তাদের জন্য সহজ করে দেওয়া হলো এবং তাদের উপর আবশ্যক করা হলো যে একজন মুসলিম যাতে 2 জন কাফেরের মোকাবেলা থেকে কি না করে, পলায়ন না করে। ফতহুল কাদিরের মধ্যে মোহাম্মদ আশ-শাওকানি রাহিমাহুল্লাহ উনিও ইবনে আব্বাস থেকে একটি রিওয়ায়াত আনছেন, এনে বলতেছেন ইবনে আব্বাস বলছে লাম্মা নাযালাত ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইগলিবু 100 ফা কুতিবা আলাইহিম আল্লা ইয়াফির ওয়া ওয়াহিদুম মিনাল আশারা ওয়া 10 ওয়াহিদুম মিনাল আশারা ওয়া 10 মিন 100। যে তখন ফাকুতিব আলাইহিম তাদের উপর কি করা হলো, আবশ্যক করা হলো যে একজন কয়জনের মোকাবেলা থেকে পলায়ন করবে না, 10 জনের মোকাবেলা থেকে পলায়ন করবে না এবং 20 জন 200 জনের মোকাবেলা থেকে পলায়ন করবে না। অতঃপর কি তাদের উপর খরচ করা হলো যে 100 জন 200 জনের মোকাবেলা থেকে কি করবে না, পলায়ন করবে না। এই বিধানটা ছিল পলায়ন করার বিধান, যে এই বিধানটা লাগিয়ে তারা লাগিয়েছে অন্যখানে। একটি সুন্দর তাফাসির সহজ এই তাফসিরের মধ্যে আবু বকর আল-জাযায়রি তিনি বলছেন, এই আয়াত উল্লেখ করে বলতেছেন ফাল আশারাতু ইয়াহরিমু আলাইহিম আন ইয়াফিরু মিন 20, এখন দশ জনের জন্য হারাম হলো, তারা বিশ জনের মোকাবেলা থেকে কি করবে? পলায়ন করবে। কিন্তু তাদের জন্য জায়েজ রয়েছে এ ধরনের হলে তারা পলায়ন করবে, এটা তাদের জন্য কি রয়েছে? বৈধ রয়েছে। তারপর তিনি বলতেছেন ওয়াহাদা মিন বাদি রফইল হারাজ ফাকাত, তো এটা শুধুমাত্র তাদের থেকে বাধ্যবাধকতাটাকে কি করা, তুলে দেয়া। ওয়া ইল্লা فإنه يجوز للمؤمن অন্যথায় একজন মুমিনের জন্য বৈধ রয়েছে আন ইয়াকাতিলা, সে কিতাল করবে আশারাতান আও আকসার, অর্থাৎ দশ জন অথবা তার চেয়ে বেশি সংখ্যকের বিরুদ্ধে একজন মুসলিম কিতাল করবে, এটা কি রয়েছে? বৈধ রয়েছে। ফাকাদ কাতালা থালাসাতু আলাফি সাহাবিয়্যিন ইয়াউমা মুতা 150 আলফান মিনার রুম ওয়াল আরাবিল মুতানাসসিরা, কয় মুতার দিন 3000 সাহাবায়ে কেরাম 150,000 আরব খ্রিস্টান এবং রোমকদের বিরুদ্ধে কি করেছে? যুদ্ধ করেছে। বুঝে আসছে বিধানটা? ইমাম মুগনি রাহিমাহুল্লাহ ইবনে কুদামার মধ্যে মুগনির মধ্যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন যে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহরুবা মিন কাফিরাইন, একজন মুসলিমের জন্য বৈধ না সে দুজন কাফেরের মোকাবেলা থেকে কি করবে, পলায়ন করবে। ও মুবাহুল্লাহু, হ্যাঁ তার জন্য মুবাহ হলো আন ইয়াফিরা মিন থালাসাতি, তিনজন থেকে পালন করবে সেটা তার জন্য কি মুবাহ। তারপর ফাইন খাসিয়া মাত্র এই অবস্থায় যদি সে দেখে যে সে পালাইতে গেলে কি করবে, ধরা খেয়ে যাবে, তাহলে সে শাহাদত পর্যন্ত এই অবস্থা লড়াই করবে। যদি বন্দিত্ব হওয়ার কি থাকে, ভয় থাকে, তাহলে যে সমস্ত ব্যক্তিরা এই আয়াতের ব্যাখ্যা এটা করছে, এটা কোরআন হাদিসের স্পষ্ট তাহরিম, সমস্ত মুফাসসিরের কেরাম এবং সমস্ত উম্মার ইজমার খেলাফ যে যদি কুফফারদের সংখ্যা মুসলিমদের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি হয় তাদের বিরুদ্ধে কি করা যাবে না, জিহাদে যাওয়া যাবে না। সর্বশেষ এই সংশয়টার উত্তর ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর একটা কোল দিয়ে দিচ্ছি, তিনি এটা তাফসীরে তবারের মধ্যে ইমাম তবারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন তার কোলটা, তিনি বলছেন ফালা ইয়াগুররান্নাকা কওলু রিজাল ফা ইন্নি ক্বাদ সামি'তু রিজাল لن يقولون انه لا يصلح لرجل من المسلمين ان يقاتل حتى يكون على كل رجل رجلا وحتى يكون على كل رجلين أربعة ثم بحساب ذلك وزعموا أنهم يعصون الله إن قاتلوا حتى يبلغوا عدة ذلك كوي مانوز دير قطعه كسو كسو بكتير قطعه كما در كجنة بخائنا فلي كي بلتس في ابن عباس فلا يغرر أنك قول رجال كسو كسو بكتير قطعه كما در كجنة بخائنا فلي فإني قد سمعت رجالا يقولون كما ما أمي أمون كسو بكتير كي بلتس ونسي ترى بولي جي جدي مسلم در جنة جد যুদ্ধ করা বৈধ নয় যতক্ষণ না তাদের সংখ্যা এই পর্যায়ে দাঁড়ায় যে একজনের মোকাবেলায় দুজন কাফের এবং দুজন মুসলিমের মোকাবেলায় কয়জন কাফের, চারজন কাফের। মুসলিমদের সংখ্যা যতদিন সম্ভব হিসাব ইজালে কে হিসাবে, অর্থাৎ মুসলিমদের সংখ্যা যতক্ষণ না কাফেরদের সংখ্যার কি হয় অর্ধেক হয় তার আগে জিহাদ করা বৈধ নয়। কিছু লোক এগুলো বড় বেলায় এবং তার অজাম এবং তারা মিথ্যা দাবি করে আল্লাহুম ইয়াসুন আল্লাহ ইন কাতালু হাত্তা ইবলুগু উদ্দাত যালিক, এবং তারা মিথ্যা দাবি করে কি দাবিটা, যে যদি কোন মুসলিমরা কি করে এই সংখ্যায় পৌঁছার পূর্বেই কিতাল করে তাহলে সেটা আল্লাহ কি করলো, অবাধ্য করলো। এই ধরনের কিছু অপপ্রচার কিছু ব্যক্তি ছড়িয়ে বেড়ায়। ইবনে আব্বাস বলতেছে এদের কথা যেন তোমাদের কিসে না ফেলে, ঢোকায় না ফেলে। সেই একই কথা আমি বলছি যারা আজকে এই আল আনা সাফাল্লাহু আনকুম এই আয়াত বলে বলে আমাদেরকে ধোকায় ফেলছে, আমরা যেন তাদের ধোকায় কি না হয় নিপতিত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে কি করুন, হেফাজত করুন। আরেকটি সংশয় যেটা ছড়ানো হচ্ছে এই সময় সেটা হলো যে খলিফাতুল মুসলিমিন বা একজন আমির ছাড়া জিহাদ করা কিনা বৈধ না। জিহাদ করার জন্য কি লাগবে, আমির লাগবে, আমির ছাড়া জিহাদ করা বৈধ না। যখন আমরা তাদেরকে বলি আমাদের তো আমির আছে, আমিরের নেতৃত্বে জিহাদ করছি, বলছে না এই আমির হলে হবে না, এমন একজন আমির লাগবে যার ক্ষমতার ব্যাপারে সকল মুসলিমরা কি করেছেন, ঐকমত্য পোষণ করেছেন, এবং আমিরের অনুমতি ব্যতীত জিহাদ করা কি হবে, অনুমতি ব্যতীত জিহাদ করা কি হবে না, বৈধ হবে না। সংশয়টা হয়তো সকলে শুনেছেন। আসলে এই সংশয়টা এটাতে মাথায় আসে কিভাবে, আজীব একটা মানে প্রশ্ন, যার পক্ষে কোনো দলিল নেই, কোনো ধরনের দলিল নেই এই সংশয়টা তার তৈরি করছে, এবং তারা দাবি করছে যে এখানে নাকি চার মাযহাবের ঐকমত্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একই কথা বলছে এবং কোরআন সুন্নাহ ভরা, কিন্তু তারা একটা দলিলের পক্ষে দিতে পারে। দেখেন এই সংশয়ের উত্তরের জন্য আমরা হাদিসের দিকে একটু দৃষ্টি দেই। হাদিসের মধ্যে এসেছে যে মক্কার মুশরিকরা একবার মদিনার উপর কি করলো, আক্রমণ করেছিল, মদিনার একটি অংশের উপর আক্রমণ করলো। তখন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, তখন সালমাত ইবনুল আকওয়া এবং আবু কাতাদা রাহিমাহুল্লাহ, আবু কাতাদা রাহিমাহুল্লাহ এই দুজন তাদের মোকাবেলা করলেন। রাসূলের অনুমতি ব্যতীত তিনি কি করছেন, তারা দুজন মোকাবেলা করছেন। আবু কাতাদা রাহিমাহুল্লাহ উনি ওই মুশরিকদের যে নেতা ছিল মিস আদা, এই মিস আদাকে হত্যা করলো, তার মালামাল নিয়ে নিল এবং সালমাত ইবনুল আকওয়া রাহিমাহুল্লাহ পাহাড়ের পাশ থেকে পাথর দিয়ে ঢেলে ঢেলে কি করলো, পাথর মজম সগিল তবনে হাদিসে এসেছে, পাথর দিয়ে ঢেলে ঢেলে ওই মুশরিকদেরকে আহত করলো এবং ওদেরকে কি করলো, বন্দি করলো। তারা এটা করছে মুশরিকরা আক্রমণ করছে এবং এই ব্যাপারে সবাই একমত যে এখানে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নেননি, অনুমতি নেননি, অথচ রাসূল তখন বিদ্যমান। কেননা মুশরিকরা আক্রমণ করে দিয়েছে, এ সময় রাসূলের অনুমতি নেওয়ার কি ছিল না, সময় ছিল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আসলেন, পৌঁছলেন, পৌঁছে তিনি বললেন খায়রু ফুরসানিনা আবু কাতাদা ও খায়রু রাজ্জালাতিনা সালমাত ইবনুল আকওয়া, আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অশ্বারোহী হলো আবু কাতাদা এবং পদাতিক বাহিনীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো সালমাত ইবনুল আকওয়া। রাসূলুল্লাহ তাদের কি করলেন, প্রশংসা করলেন। এবং আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে বলতেছেন যে হঠাৎ করে যদি কাফের কি করে দেয়, আক্রমণ করে দেয়, আর ইমামের অনুমতি নেওয়ার সুযোগ না থাকে তাহলে তার অনুমতি নেওয়া কি করা যাবে না, প্রয়োজন নেই। হাদিস দিয়ে তিনিও কি করছেন, দলিল দিচ্ছেন। দ্বিতীয় একটা হাদিস দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ বিন হাম্বালের মধ্যে হাদিসটা আছে, হাদিসটা সহিহ, বলতেছেন তাকুনুন নবুওয়াতু ফীকুম মা শাআ আল্লাহ আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আন ইয়ারফাউহা সুম্মা তাকুনু খিলাফাতুন খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াতি ফাতাকুনু মা শাআ আল্লাহ আন তাকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ আল্লাহ আন ইয়ারফাউহা সুম্মা তাকুনু মুলকান আযবা ফায়াকুনু মুলকান মা শাআ আল্লাহ ইয়াকুনা সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ সুম্মা তাকুনু মুলকান মুলকান জাবরিয়াতান ফাতাকুনু তোমাদের মধ্যে নবুয়ত যতদিন থাকা থাকবে, অতঃপর আল্লাহ তাআলা যখন চান নবুয়তকে উঠিয়ে নেবেন, তারপর কি আসবে, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া আসবে, এটা যতদিন থাকা থাকবে, তোমার আল্লাহ তাআলা যখন চান সেটাকে কি করবেন, উঠিয়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা কোন জিনিসটাকে উঠিয়ে নেবেন, খেলাফতকে উঠিয়ে নেবেন, এটা কে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আসবে জালিম বাদশা, জালিম বাদশা যতদিন থাকা থাকবে তাকে উঠিয়ে নেবেন। এরপর আসবে আরো অত্যন্ত ভয়ানক জালিম অত্যাচারী স্বেচ্ছাচারী বাচ্চা, সে যতদিন থাকা থাকবে সেকে উঠিয়ে নেবেন। তারপর আবার কি ফিরে আসবে, নবুয়তের আদলে খেলাফত আবার কি আসবে, ফিরে আসবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বললেন যে খেলাফত চিরকাল থাকবে না, একদিন খেলাফত কি হয়ে যাবে, উঠে যাবে। হাদিসটা অনেক কিতাবে আসছে, মুসনাদ আহমদ সহ ও হাদিসে সহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করলেন কি, খেলাফত একদিন থাকবে না, থাকবে না। অপর একটি হাদিস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলতেছে, হাদিসটা কোথায় আছে, মুসলিমের মধ্যে আছে, লা তাযালু ইসাবাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আমরিল্লাহ ক্বাহিরিনা লিআদুবিহিম, আমার উম্মতের একটি দল সর্বদা কি করতে থাকবে, আল্লাহর বিধানের উপর কিতাব করতে থাকবে। এই হাদিস থেকে স্পষ্ট বুঝে যায় যে আমার পর্যন্ত একটা দল লা তাযাল, এখানে তাইলুল ইসতিমরার অর্থাৎ দায়মান সর্বদা চলতে থাকবে একটা দল, আল্লাহর বিধানের উপর তারা কি করবে, কিতাব করবে। তাহলে প্রথম হাদিস বলল যে একদিন খলিফা খেলাফত থাকবে না, খেলাফত না থাকলে কি খলিফা থাকবে, আর দ্বিতীয় হাদিস বলতেছে কি আমার পর্যন্ত কি চলবে, কিতাব চলবে, কিতাব কিন্তু চলবে না, কিতাব করে একটা দল থাকবে। তাহলে দুই হাদিসকে মিলান, খলিফা লাগবে, খলিফা লাগবে। তাহলে আসলে ফেরা হাদিস তো বুঝে না, কেন বুঝে না, এটার একটা কারণ আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন রদু বি আই ইয়াকুনু মাল খওয়ালি, মক্কার মদিনার কিছু ব্যক্তির ব্যাপারে বলছে রদু বি আই ইয়াকুনু মাল খওয়ালি, যে এই সমস্ত ব্যক্তিরা মহিলা এবং শিশু যারা পিছনে রয়ে গেছে তাদের সাথে থেকে কি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, অর্থাৎ জিহাদে যে যায় নাই এই ব্যাপারে তাদের অন্তরের মধ্যে কোনো ব্যথা নেই। ফাতু বিয়া আলা কুলুবিহিম, এই জন্য তাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ফাহুম লা ইয়াফকাহুন, এ কারণে তারা বুঝে না, তাদের কোনো ফিক্স নেই। অপরাধ আসছে রদু দিয়ে কোনো মাল খাওয়ালি ওয়াতাবা আল্লাহ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে, এই জন্য তাদের কোনো এলিম নাই, লা ইয়ালামুন, তারা আলেম না, তাদের এলিম নাই, জ্ঞান নেই। মূল সমস্যাটা হলো এখানে যে তারা, দেখেন মদিনার মধ্যে সাহাবী দুই ধরনের ছিল, এক ধরনের সাহাবি, অর্থাৎ জিহাদে যখন জিহাদের ডাক আসতো সকল সাহাবি জিহাদে যেতে চাইতো। কিছু কিছু সাহাবি তো জিহাদে চলে যেত, কিছু কিছু সাহাবি তাদের মাল সামান নেই, যাওয়ার ক্ষমতা নেই, এই জন্য তারা কি করতো না, যাইতে পারতো না। তবে তাদের অবস্থা কি ছিল, যে তাদের চোখ দিয়ে পানিতে প্লাবিত হয়ে যেত দুঃখে, যে ইস আমরা কিছু ব্যয় করতে পারছি না, আমরা তো আজকে কি করতে পারছি না, টাকা পয়সা না থাকার কারণে যাইতে পারছিস না। তাহলে সাহাবিদের অবস্থা ছিল দুইটা, কেউ জিহাদে যাইতো আর কেউ কেউ জিহাদে যেতে না পারার কারণে কি করতো, কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কিছু ইয়ে ছিল মন আছে, এরা যাইতে পারে না এই জন্য, অর্থাৎ শর্ত পূরণ হয় নাই, মাল থাকা কিন্তু যাদের জন্য শর্ত দেওয়ার সক্ষমতা, শর্ত পূরণ হয় নাই, তারা বলে নিজেদের ভাবে দাবি করে, আসলে সেটা তাদের মুখের কথা। এক দ্বিতীয় নম্বর, শর্ত পূরণ হয় নাই এই জন্য যে তাদের অন্তরের মধ্যে কি থাকতো, আফসোস থাকতো, তাহলেও তাদেরকে মারা যেত, কিন্তু তাদের মন্ত্রের মধ্যে কি নেই, আফসোস নেই, বরং তারা কি জিহাদে না দেওয়ার উপর সন্তুষ্ট। আর যে ব্যক্তি জিহাদে না দেওয়ার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে কি মেরে দেন, মোহর মেরে দেন, সুতরাং তাদের এলেমও থাকে না। আমরা আর একটা হাদিসের দিকে যাই, যে আর একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কি বলছেন, যে উবাদা বিন সামিত থেকে হাদিসটা, যে দাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবায়ানা, রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে ডাকলেন, অতঃপর আমাদেরকে কি করলেন, বায়াত করলেন, ফাকানা ফীমা আখাযা আলাইনা, তিনি আমাদেরকে যে বিষয়ের উপর বায়াত নিলেন, আন বায়ানা আলা সামাই ওয়া তাআতি, যে আমরা বায়াত করলাম আলা সামাই ওয়া তাআতি, আমরা শুনব এবং মানব, ফি মানসাতিনা ওয়া মাকরাহিনা ওয়া উসরিনা ওয়া ইসরিনা, আমাদের সুখে দুঃখে ইচ্ছা অনিচ্ছা, ওয়া আল্লাহ নুনা তিয়াল আমরা আহলা, এবং আমরা কখনো খলিফার বিরুদ্ধে কি করব না, যুদ্ধ করব না। রাসূলুল্লাহ বলতেছে এটার উপর বায়াত নিচ্ছে, আমরা খলিফার বিরুদ্ধে কি করব না, যুদ্ধ করব না। আলা অতঃপর তিনি বললেন, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান, কিন্তু যদি তোমরা স্পষ্ট কোন কুফর দেখো, এবং যে কুফরের ব্যাপারে তোমাদের নিকট কি থাকে, প্রমাণ থাকে, অর্থাৎ যদি তোমরা এমন কোন কুফর খলিফার মাঝে দেখো যে কুফরের ব্যাপারে তোমাদের মাঝে কি রয়েছে, দলিল রয়েছে যে কুফরের ব্যাপারে, তাহলে তোমরা কোন খলিফার বিরুদ্ধে কি করবে, লড়াই করবে। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ শরীফ মুসলিমের মধ্যে বলতেছেন, কাল আল কাদী ইয়াজ, কাদী ইয়াজ অনেক বড় একজন ফকির, তিনি বলতেছেন, আজমাল উলামা, সকল ওলামায়ে কেরাম একমত হয়েছে, আল্লাহ ইমামাতা লা তানাকিদু লিকাফিরিন, যে কাফেরের জন্য ইমামতি হতে পারে না, অর্থাৎ কাফের কখনো খলিফাতুল মুসলিমিন হতে পারে না, ওয়া আলা আন্নাহু লাউ তারা আলাইহিল কুফর ইনাসালা, কিন্তু যদি কোন মুসলিম কি হয়েছে, খলিফা হয়েছে, কিন্তু তার উপর যদি কোন কুফর প্রকাশ পায়, তাহলে ইনাসালা কি হবে, অপসারিত হবে, সে আর যোগ্যতা থাকবে না, তার পদচ্যুত করতে হবে। তিনি বলছেন, এমনি ভাবে যদি সে নামাজ কায়েম করা ত্যাগ করে, অথবা নামাজের দিকে ডাকা কি করে দেয়, ছেড়ে দেয়, তাহলেও তার বিরুদ্ধে সে আর কি থাকতে পারবে না, খলিফা থাকতে পারবে না, তার অপসারণ করতে হবে। একটু পরে আবার বলতেছেন, কাজী ইয়াদ, ফালাউ তারা আলাইহি কুফরুন, যদি তার উপর কুফর পাওয়া যায়, আও তাগইরুন লিশরঈ, অথবা সে শরীয়তের কোন বিধানকে কি করে পরিবর্তন করে, আও বিদআতুন, অথবা কোন বিদআত করে, খারাজা আন তাকমিল বিলায়াতি, সে ক্ষমতা থেকে চ্যুত হবে, ও সাকাতাত তাআতুহু, তার আনুগত্য করাটা আর শেষ হয়ে যাবে, ও সাকাতাত তাআতুহু, ফায়াজিবু আলাল মুসলিমিন আল কিয়াম আলাইহি, মুসলিমদের জন্য ওয়াজিব হবে তাকে কি করা, নামিয়ে ফেলা, ও খালউহু, তার পদচ্যুতি ঘটানো, তার বিরুদ্ধে দাঁড়ানো এবং তার পদচ্যুতি ঘটানো, ও নাসবু ইমামিন আদিলিন, এবং একজন ইনসাফদার শাসক কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, ইন আমকানাহুম যাদিকা, যদি সেটা তাদের জন্য কি হয়, সম্ভব হয়, ফা ইন লাম ইয়াফা যাদিকা ইল্লা লিতায়াতিন, যদি এটা করতে গিয়ে একটা বড় দলের প্রয়োজন হয়, এটা করতে যে কি হয়, একটা বড় দলের প্রয়োজন হয়, ওয়াজাবা আলাইহিমুল কিয়ামু বিফালাইল কাফিরি, এই কাফেরকে নামানোর জন্য তাদের উপর তাদের বিদ্রোহ করাটা তাদের জন্য কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝলাম, যদি কোন শাসক খলিফাতুল মুসলিমিন কখনো কি করে, কুফর করে, তাহলে তার বিরুদ্ধে কিতাল করা কি, ওয়াজিব, এটা কার মতে, সকল ওলামায়ে কেরামের মতে। এখন খেয়াল করুন, এখন যে বিষয়টা আমাদের যে দলিল, এখন আমরা কি বলবো? আমরা তো রাসূল বলছে কি হয়েছে, আমরা কিতাব করবো না কেন? আমাদের তো ইমামে নাই, কিতাবের জন্য কি লাগবে? ইমাম লাগবে। আমাদের ইমাম তো নিজেই কুফর করছে, ইমাম থাকবে কোথায় থাকে? বুঝাচ্ছে বিষয়টা? ইমাম খলিফাতুল মুসলিমিন যদি কি করে, কুফর করে, যারা বলতেছে ইমাম ছাড়া কোনো জিহাদেই নাই, তাহলে ইমাম এখন নিজেই কি করছে? কুফর করছে। কাজী ইয়াজ বলতেছে তার বিরুদ্ধে দাঁড়ানো ওয়াজিব ওলামা ইকরামের, সব ওলামা ইকরামের মতে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যদি কুফরে বাওয়া দেখো তার বিরুদ্ধে কি করো, কিতাল করো। তা আমরা কি বলবো? আমাদের তো ইমাম নাই, আমরা কি করবো না? কিতাল করবো না। ইমাম ছাড়া কোনো কি নেই, কিতাল নাকি অপেক্ষা করবো আসমান থেকে আল্লাহ কোন কি করবে, খলিফা নাজিল করবে আমাদের জন্য ইমাম, তারপর তার নেতৃত্বে কি করবো? কিতাল করবো। এ ধরনের যারা বলে, এ ধরনের বলে, তারা বলে ইমাম মাহদী আসলে কিতাল, তার আগে কি নেই, কিতাল নেই। এ ধরনের আকিদা হলো এটা শিয়াদের আকিদা। কাদের আকিদা? ওয়াহিদি শিয়াদের আকিদা। সর্ব তাহাবির মধ্যে, সর্ব আকিদাতে তাহাবির মধ্যে আব্দুল আজম হানাফি রহিমাহুল্লাহ বলতেছেন যে শিয়ারা বলে লা জিহাদা ফি সাবিলিল্লাহ হাত্তা ইখরুজা রিদা মিন আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার থেকে রেজা বের হওয়া আগ পর্যন্ত কোনো জিহাদ নেই। ঐনাদি মুনাদিন মিনাস সামা, রেজা বের হবে এবং আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে ইত্তাবিউহু, তোমরা তার কি করো, অনুসরণ করো। তার আগে কি নেই, কোনো জিহাদ নেই, এমন একদিন ইমাম আসবে। তাহলে বুঝে আসছে এই হাদিস থেকে স্পষ্ট যে কি জিহাদের জন্য কি শর্ত না, এমন ইমাম শর্ত না যে ইমামের ইমামতির ব্যাপারে সমস্ত মুসলিমরা কি হয়েছে, ঐক্যমত হয়েছে। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। আমরা একটু মাযহাবগুলোর দিকে তাকাই, মাযহাবের ফকীগণ কি বলেন। দেখেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সময়ে, তার ইতিহাস খুলে দেখুন, ও সময়ের বাদশাহ বনু উমাইয়া খলিফাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যায়েদ বিন আলী রাহিমাহুল্লাহ, তিনি আলে বাইতের একজন সদস্য। তিনি ওই সময়ের বনু উমাইয়া খলিফাদের বিরুদ্ধে কি করেছিলেন, বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওই যায়েদ বিন আলীকে 10,000 দিরহাম দিয়ে কি করছেন, সাহায্য করছেন, মাল দিয়ে ওই জিহাদে কি করেছে অংশগ্রহণ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা কি জিহাদ হবে, তখন আবু হানিফা বলছে মানাকিবুল ইমাম আবু হানিফা, মানাকিবুল ইমামুল আযম ইবনে হাজার আল মাখজুমি এই কাহিনী উল্লেখ করছেন। এবং এই ঘটনা ইয়া ইমাম জাসসাস রহিমাহুল্লাহ লায়ানালু আজিজ জালিমিন এটার ব্যাখ্যা নিয়ে আসছেন। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রত্যুত্তরে বলতেছে খুরুজুহু ইযাহি খুরুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম বদর, কয় তার বিরুদ্ধে জিহাদ যাওয়াটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যেভাবে গেছে সেরকম স্পষ্ট, একই রকম ওই সময়ের বনু উমাইয়াদের বিরুদ্ধে জিহাদ করাটা কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যেভাবে গেছে স্পষ্ট, এমন স্পষ্ট। এটা কে বলতেছে? ইমাম আবু হানিফা। তো তখন কে খলিফাতুল মুসলিমিন ছিল? যায়েদ বিন আলী রাহিমাহুল্লাহ। কোন খলিফাতুল মুসলিমের নেতৃত্বে জিহাদ করেছিল? এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ সব সময় কাঁপতেন যখনই তাকে হত্যা করার কাহিনী পড়তেন, শহীদ করে দেওয়ার যায়েদ বিন আলীকে, তিনি কি করতেন, কাঁপতেন। তারপর খলিফা মনসুরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, খলিফা মনসুরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ওই সময়ের মোহাম্মদ আন-নাফসুস যাকিয়া যাকে বলা হয়, এবং তার ভাই ইব্রাহিম খলিফা মনসুরের বিরুদ্ধে কি করেছিল, বিদ্রোহ করেছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন কানা ইফাদুল, এই ইবারত আছে কানা ইফাদুল গাসওয়া মাহু আলা 50 হাজ্জাতান, এই ইব্রাহিমের সাথে মনসুরের বিরুদ্ধে জিহাদ করাটাকে তিনি 50টা হজের চেয়ে কি করতেন, প্রাধান্য দিতেন। 50টা হজের চেয়ে কি করতেন, প্রাধান্য দিতেন। এই হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপারে। তাহলে তখন কে খলিফাতুল মুসলিমিন কে ছিল যারা বলতেছে যে ইমাম ছাড়া জিহাদ করা বৈধ না? এটা গেল ইমাম আবু হানিফার হামলার মত। সুতরাং ইমাম আবু হানিফার মাযহাবে এই ধরনের প্রশ্ন আসারই কোনো কি নাই, সুযোগ নেই। দ্বিতীয় আছে আমরা ইমাম শাফি রহিমাহুল্লাহর মাযহাব। শাফি মাযহাবের একটা প্রসিদ্ধ কিতাব নেহায়াতুল মুহতাজ আল্লামা রমালী রহিম, আল্লামা রমালী এই নেহায়াতুল মুহতাজের মধ্যে বলতেছে, তার ইবারত আমি পড়তেছি শুনুন, ইউক্রাহু কসবুন বিগাইরি ইজনি ইমামি আও নাইবিহি, স্বাভাবিক ভাবে ইমাম এবং তার নায়েবের অনুমতি ব্যতীত যুদ্ধ করা মাকরুহ, ইমাম এবং তার নায়েবের অনুমতি ব্যতীত জিহাদ করা কি মাকরুহ, হারাম নাকি মাকরুহ। আল্লাহ লা কারাহাতা মাকরুহ হবে না, কয় অবস্থায় তিন অবস্থায়, কয় অবস্থায় তিন অবস্থায়, ইন ফাওয়াতাল ইস্তিজান ওয়াল মাকসুদা, যদি অনুমতি নিতে যাওয়ার কারণে উদ্দেশ্য নষ্ট হয়ে যায়, অনুমতি নিতে গেছে এই পাশে আমার সব শেষ করে দিয়েছে, তাহলে কি নাই অনুমতি প্রয়োজনে, এক। দুই নম্বর আউ আত্তালাল ইমাম ওয়াল গাসওয়া, ইমাম এসে কিন্তু কিতাল করে না, যুদ্ধ করে না, ছেড়ে দিছে, তাহলে ওই ইমামেরও কোনো কি নাই, অনুমতি লাগবে না। তিন নম্বর আউ গলাবা আলা জন্নিহি আদামুল ইজনি লাহু, অথবা সে যদি ধারণা করে সে যদি অনুমতি নিতে যায় তাকে কি দিবে না? ইমাম অনুমতি দিবে না, তাহলে অনুমতি ছাড়া জিহাদে যাও কিনা? মাকরু কয় অবস্থায়? মাকরু না, তিন অবস্থায়। এক, অনুমতি নিতে গেলে আমার উদ্দেশ্য কি হয়ে যাবে? ফুত হয়ে যাবে। অতএব ইমাম আছে কিন্তু জিহাদ তরফ করতেছে, তাহলে আমাদেরকে কিতাল করতে হবে? ইমাম আর তার সেনাবাহিনী করুক চায় না করুক। সাফি মাজহাবের আরেকটা কিতাব হাসিয়ে দু আল্লবি ও আমিরক, এটা চার নম্বর খন্ডের 258 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ইন কানাতিল মাসলাহাতু ফিল গাসবি, যদি দেখা যায় যুদ্ধের মধ্যে কি রয়েছে, কল্লা রয়েছে, লাকিন তারাকাহুল ইমামু ওয়া জুনদুহু বিইকবালিহিম আলা দুনিয়া, কিন্তু ইমাম এবং তার সেনাবাহিনী দুনিয়ার লোভে পড়ে জিহাদকে কি করে দিচ্ছে, তরক করে দিচ্ছে। আও ইমতানা মিনাল ইবনি ফিহি, অথবা জিহাদে অনুমতি দেয়া থেকে কি করতেছে, বিরত থাকতেছে। আও কানা ইনতিগারুল ইবন ইউফাউতু মাকসুদান, অথবা যদি আমি অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করি উদ্দেশ্যই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। লাম ইউকরাহ বিগাইরিহি ইজনিহি, তখন তার অনুমতি ব্যতীত কি হবে না, জিহাদ করা ছাড়া মাকরু, জিহাদ করা মাকরু হবে না। মাকরু স্বাভাবিক অবস্থায়, তবে এই অবস্থাগুলো আসতে কি হবে না, মাকরু হবে না। সাফি মাযহাবের আরেকটা কিতাব ফাতনার মাকালি, আবু ইয়াহিয়া জাকারিয়া আল আনসারী রাহিমাহুল্লাহ, এই কিতাবের এক নম্বর খন্ডের 188 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন যে তিন অবস্থায় জিহাদ জিহাদ করতে গেলে ইমামের কি লাগবে না, অনুমতি লাগবে না। লাউকানা যাহাবুল ইসতিজান ইউফাউতুল মাকসুদা, যদি আমি অনুমতি নিতে যাই আমার উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। আবু আত্তালাল ইমাম আল গসবা, অথবা ইমাম কি করে দেয়, যুদ্ধ করা ছেড়ে দেয়। দুনিয়া, সে এবং তার সেনাবাহিনী সবগুলো দুনিয়াদার হয়ে গেছে, কেউ যুদ্ধ করে না, তাহলে মুসলিমদেরকে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। আও গলা বা আলা বন্নিহি, আলা বন্নি, অথবা ধারণা গালেব হয়, অধিক হয়ে যায় যে আন্না হুমিস্তু উদিন আল্লাহ, যে তার নিকট অনুমতি চাওয়া হয় সে অনুমতি দিবে না, তাহলে কি লাগবে না, অনুমতি লাগবে না। তাহলে এটা কার মাঝহাব? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আহমদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ মাঝহাব, হাম্বলি মাঝহাব, হাম্বলি মাযহাবের কিতাব মুগনির মধ্যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, আদামুল ইমাম লাম ইউআখিরিল জিহাদা লিআন্না মাসলাহাতান তাকুতু বিতাখিরি, ইমাম না থাকার কারণে জিহাদকে বিলম্বিত করা যাবে না, ইমাম না থাকার কারণে জিহাদকে কি করা যাবে না, বিলম্বিত করা যাবে না, কেননা জিহাদকে বিলম্বিত করার দ্বারা উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। দেখে বলল হাম্বুল রহমাউল্লাহ মাঝহাবের কিতাব মুগনি, একটা অনেক গ্রহণযোগ্য কিতাব ইবনে কুদামা রহমাহুল্লাহ। এমনি ভাবে মালিক রহিমাল্লাহ মাঝহাব যদি আমরা দেখি, ফাতহুল আলী আল মালিকের মধ্যে ইমাম মালিক রহিমাউল্লাহ মাঝহাবের কথা উল্লেখ করা হচ্ছে যে কলা ইবনু হাবিব, ইবনু হাবিব বলেছে, সামিআতু আহলাল ইলমি ইয়াকুলুন, যে আমি আলেমদেরকে বলতে শুনেছি, ইন্নাহাল ইমামু আনিল কিতালি লিমাসলাহাতি, কোন কল্যাণের কারণে ইমাম যদি কিতাল থেকে কি করে নিষেধ করে, হুরিমাত মুখালাফাত, তাহলে তার মুখালাফাত করা, তার বিরোধিতা করা কি হারাম, কি যদি ইমাম কোন কল্যাণের কারণে জিহাদ থেকে নিষেধ করে তাহলে তার বিরোধিতা করাটা কি হারাম। ইল্লা আইয়াযহামাহুমুল আদু, কিন্তু যদি শত্রু মুসলিমদের উপর কি করে আক্রমণ করে, তাহলে ইমাম আছে সে কিতাল থেকে নিষেধ করতেছে, ইমামের নিষেধ মানো না, আমরা কি করবো, কিতাল করবো। বুঝে আসছে? এটা হলো ইমাম মালিক রহমাহুল্লাহ। এবং আরো বলতেছে ইবনে রুশদ এই কিতাবের মধ্যে আসছে, তাআতুল ইমাম লাজিমাতুন, ইমামের আনুগত্য করাটা কি আবশ্যক, আবশ্যক। ওয়াইন কানা গায়রা আদলি, যদি সে কি হয়, যদিও সে জালিম হয়, মা লাম ইয়ামুর বিমা আসিয়াতি, যতক্ষণ না সে কিসের আদেশ দেয়, গুনার কাজের আদেশ দেয়, সে যদি গুনার কাজের আদেশ দেয় তাহলে তার কি করা যাবে না, আনুগত্য করা যাবে না। ওমিনাল মাআসিয়াতি আন্নাহিয়ু আনিল জিহাদিল মুতাআয়্যিন, আর গুনার মধ্য থেকে হলো ফরজে আইন জিহাদ থেকে নিষেধ করা, এটা একটা গুনার কাজ। সুতরাং যদি ইমাম আসে সে জিহাদের এটা মুসলিমদেরকে নিষেধ করতেছে, তারপরও তার কথা মানা যাবে না, বরং তার কথা না মানা গুনার কাছে যদি সে কি করে আদেশ দেয়। তাহলে এ হলো চার মাঝহাবের সংক্ষিপ্ত, এরকম শত শত দলিল আনা যাবে সংক্ষিপ্ত আলোচনা। বর্তমান যুগের আমরা আলেম দেখি ওসাইমিন ফকি, আরবের একজন অনেক বড় ফকি, তিনি তার কিতাব লিকাতুল বাবিল মাকতুব, এখানের মধ্যে হুকমুল ইসতিজানি ইমামিল আমলিল জিহাদ একটা অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে একজন ব্যক্তি তার প্রশ্ন করছেন, প্রশ্নটা কি, প্রশ্নটা ছিল যে ইমামুন ইন্দানা খাতাবা ইয়াউমাল জুমআতি ওয়া ক্বালা লা ইশতারাতু ফিল জিহাদ ইমামুন আমুন, যে আমাদের মসজিদের একজন খতিব তিনি জুমার দিন বয়ানে বলছে যে জিহাদের জন্য ইমামে আমের কোনো প্রয়োজন নেই। মান জানার সব যে ব্যক্তি এটা বললো সে কি সত্য বললো সে কি ঠিক বললো এই প্রশ্নটা এক ব্যক্তি করছে। এর উত্তরে শেখ ইবনে ওসামিন বলছেন আল জবাব, তিনি উত্তর দিয়ে বলতেছেন লাবুদ্দা মিনাল ইমাম, অবশ্যই ইমামের প্রয়োজন রয়েছে, অবশ্যই ইমামের প্রয়োজন রয়েছে, লাকিন মা হুয়া ইমামুন আম, কিন্তু সেটা কি নয় ইমামে আম নয়, ইমামে আম কারে বলে তিনি ব্যাখ্যা করতেছেন আল ইমামুল আম ইমামুন ইয়াকুনু আলা কুল্লি উম্মাহ, ইমামে আম তো ইমামকে বলা হয় যে পুরো উম্মার কি হবে ইমাম হবে। ওয়াহাদা শাইউন মাযামিন যামান, এটা তো দীর্ঘ জীবন দীর্ঘ কাল থেকে এই জিনিসটা কি অনুপস্থিত। বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, লাকিন্নাল ইমাম আল ফাসাল্লাযী ইয়ানতামি ইলাইহি হাযাল মুজাহিদ লা বুদ্দা ইয়াযান লাহু ওয়া ইনসাইদ, কিন্তু ওই বিশেষ ইমাম যার নিকট এই মুজাহিদ যার সদস্য এই মুজাহিদ যার নিকটে থাকে তার অনুমতি নেওয়া আবশ্যক এবং তাকে সাহায্য করাটা কি আবশ্যক। তাহলে এখানে বললেন কি মুজাহিদদের যে ইমাম হবে তার নিকট কি নিতে হবে অনুমতি নিতে হবে, ইমামে আম খলিফাতুল মুসলিমিন কিনা শর্ত না, এটা কে বলছে ইবনে ওসামি রাহিমাহুল্লাহ সালাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এছাড়া অনেক বড় একজন শেখ শেখ আব্দুর রহমান বিন হাসান রহিমাহুল্লাহ দুরুর সানিয়া, হয়তো একটা প্রসিদ্ধ কিতাব শুনছেন ওলামে নজদের কিতাব, অনেক বড় কিতাব অনেক বড় ইলমের ভান্ডার, এখানের মধ্যে তিনি বলতেছেন এক ব্যক্তি নাভান নামে এক ব্যক্তি সে একটা কিতাব লিখেছিল যে লা জিহাদ ইল্লা মা ইমাম, তার একটা বাণী ছিল যে ইমাম ছাড়া কোনো কি নাই জিহাদ নেই। এই কথার পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে আলে শেখ আব্দুর রহমান বিন হাসান রহিমাহুল্লাহ বলছেন বি আইয়ি কিতাবিন আম বি আইয়ি হুজ্জাতিন আন্নাল জিহাদ লা ইয়াজিবু ইল্লা মা ইমামিন মুতবাইন, তো কোন দলিল কোন আয়াত দ্বারা দলিল দেওয়া হচ্ছে যে আনুগত্যশীল ইমাম ছাড়া জিহাদ নেই। হাদা মিনাল ফিরিয়াতি ফিদ দ্বীন, এটা হলো দ্বীনের ব্যাপারে মিথ্যাচার, ইমাম ছাড়া কোনো জিহাদ নেই এটা হলো কি দ্বীনের ব্যাপারে মিথ্যাচার। বল উদুলিয়ান সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথকে পরিত্যাগ করে ভিন্ন পথ গ্রহণ। বল আদিল্লাতু আলা ইবতালি হাদাল কওল আশহার মিন আন তুকরা, ওই এই ধরনের কথাকে রদ করার জন্য সেটা তো বর্ণনাতীত মানে বর্ণনা করা হচ্ছে অনেক বেশি কত করবো এটা অনেক প্রসিদ্ধ। তারপর তিনি বলতেছেন একটি সুযোগ পর যে লা ইয়াকুনুল ইমামু ইমামান ইল্লা বিল জিহাদ, ইমাম ইমামেই হবে না জিহাদ ছাড়া, লা আন্নাহু লা ইয়াকুনু জিহাদান ইল্লা বিল ইমাম, বিষয়টি এমন নয় যে জিহাদ ছাড়া ইমাম ছাড়া জিহাদ হবে না, বিষয়টি কিনা এমন নয় যে ইমাম ছাড়া কোনো জিহাদ নাই, বরং বিষয়টি উল্টো জিহাদ ছাড়া ইমাম হবে না, অর্থাৎ কোনো ইমামের মাঝে যদি জিহাদ না থাকে সে ইমামেই না, বিষয়টি এমন না যে ইমাম না থাকলে জিহাদ নেই। এটা কে বলতেছেন আলে শেখ হাসান, এবং উনি এটার অনেক দলিল দিয়ে এটা বলতেছেন। তারপর তিনি ওয়াল ইবারু ওয়াল আদিল্লাতু আলা বুতলানি মা আল্লাহু কাতীরুন ফিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়াস সিয়াদি ওয়াল আখবারি ওয়া আকওয়ালি আহলিল ইলমি বিল আদিল্লাতি ওয়াল আসার, তুমি যে ইয়াটা করছো এটাকে রদ করার জন্য তোমার এই বাতিল কথাটাকে রদ করার জন্য কি লিখবো, এটা তো কোরআন হাদিস ইতিহাস আখবার মানে বিভিন্ন আসার দিয়ে ভর্তি, কার কথা আলে শেখ হাসান বিন রহমাতুল্লাহ। এখন আমরা কিসের দিকে আসি, এটা দেখলাম যে বর্তমান জমানার কিছু আলেন এটার আলোচনা গেল, এখন আমরা দেখি ইতিহাস কি বলে, খলিফা ইমাম ছাড়া জিহাদ আছে কিনা এটা ইতিহাস কি বলে। আপনারা দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দিকে তাকান, একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে হয়তো নাম শুনেছেন আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইতিহাসটা একটু দেখুন যে যখন আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালে হুদাইবিয়া হুদাইবিয়ার সন্ধির মধ্যে চুক্তি হলো যে কোন মুসলিম যদি ইসলাম মুসলিম যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে তাহলে মুসলিমদের জন্য যদি মদিনাওয়ালারা মক্কাওয়ালারা তাকে ফিরে চায় তাহলে তাকে কি করতে হবে ফিরে দিতে হবে রাখতে পারমানেন্ট, এই একটা চুক্তি ছিল। তারপর হুদাইবিয়ার পর হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ইসলাম গ্রহণ করে পলায়ন করে কোথায় আসলেন হিজরত করলেন, কোথায় মদিনার মধ্যে হিজরত করে আসলেন, রাসূলুল্লাহ তাকে ফিরত দেননি। এরপর মক্কার মুশরিকরা দুজন কাফেরকে পাঠালো পেটে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নিয়ে যাওয়ার জন্য। তারা আবু সিরাজুল্লাহ তাআলা আনহুকে নিয়ে যেতে লাগলো। প্রতিমধ্যে যে আবু সিরাজুল্লাহ তাআলা এখানে ওরা খাইতে বসে খেজুর খাচ্ছিল, তা আবু সিরাজুল্লাহ তাআলা একজনকে বললো, কি তোমার তরবারিটা তো অনেক সুন্দর। তো বললো, হ্যাঁ অনেক কিছু এরকম অনেক কিছু বললো, তো তরবারিটা দাও। তো তরবারিটা নিচ্ছে, নিয়ে তারা কি করছে, হত্যা করছে, হত্যা করছে। আর একটা ছিল, এ দৌড় দিছে মদিনার দিকে ভয়ে। পরে আবু সিরাজুল্লাহ তাআলা আনহু তিনিও কোথায় আসলেন, মদিনায় আসলেন রাসূলুল্লাহর নিকট। তো সে এসে বলতেছে, মানে দৌড়ে দৌড়ে আসতেছে রাসূলুল্লাহ, ওই কাফেরটা দৌড়ে দৌড়ে আসছে। রাসূলুল্লাহ বললো, হে মনে ভয়ানক কিছু দেখছে কাপের ভাবে বলতেছিল। অথবা সে বলো, আল্লাহর শপথ আমার সাথীকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে, এখন আমার হত্যা করা হবে। সে মক্কার মুশরিকটা বলতেছিল। তখন এই আবু সিরাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর নিকটে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ আউফাল্লাহু যিম্মাতাক ক্বাদ রাদ্দাতানি ইলাইহিম সুম্মা আনজানিয়াল্লাহু মিনহুম, যে আল্লাহ তো আল্লাহর নিকট যে আপনার জিম্মাদারি সেটা তো আপনি কি করেছেন, পালন করেছেন, আপনি আমাকে তাদের নিকটে ফিরত পাঠিয়েছেন। অথবা আল্লাহ তাআলা আমাকে কি করছেন, তাদের থেকে মুক্ত করে নিয়ে এসেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওয়াইলু উম্মিহি মিসরাহ, ভাই আশ্চর্য, ওয়াইলু উম্মিহি মিসরাহ, সেটা যুদ্ধকে জ্বালিয়ে দিল। লাউ কানা লাহু আহাদুন, যদি তার জন্য এমন কেউ হতো। এই হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আখানে আসখানে বলতেছে, লাউ কানা লাহু আহাদুনের ব্যাখ্যা যে আহাদুন ইয়ানসুরুহু ওয়া ইউনাসিরুহু ওয়া ইউআদিদুহু, অর্থাৎ যদি তার জন্য এমন কেউ হতো, রাসূলুল্লাহ বলতেছেন যে তাকে কি করতো, সাহায্য করতো, সহযোগিতা করতো, সামর্থ্য করতো। এই কথা বলে আবু সিরাজুল্লাহ তাআলা আর রাসূলের নিকট না থেকে তিনি কোথায় চলে গেছেন, সমুদ্রের পাড়ে ওই দিক চলে গেছেন। এই হাদিস থেকে দেখুন, প্রথম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সিরাজুল্লাহ তাআলা আনহুকে কি করলেন, দুইজন মুশরিকের হাতে তুলে দিলেন। প্রথমদে যে আবু সিরাদাল্লাহু তাআলা আনহু কি করলো, একজনকে হত্যা করলো। অতঃপর আবু সিরাদের যখন ফিরে আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি কোনো তিরস্কার করেছে, বরং রাসূলুল্লাহ বলতেছে, লাউ কানা লাহু আহাদুন, এত যুদ্ধকে জ্বালিয়ে দিল, যদি এমন কেউ হতো যে একে কি করবে, সাহায্য করবে। এরপর আবু সিরাদাল্লাহু তাআলা আনহু কি কোথায় গেল, ওই সমুদ্রের পাড়ে গেল। ওখানে যাওয়ার পর তিনি একটা অবস্থান করলেন। আবু জান্দাল বিন সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মক্কা থেকে হিজরত করে তার সাথে মিলিত হলো। এমনি ভাবে 70 জনের উপরে, কেউ কেউ বলছে 300 জন সাহাবি, ওখানে কি করলেন, একটা গ্রুপ তৈরি করলেন। এবং তারা মক্কাবাসীর কুরাইশদের প্রত্যেকটা কাফেলার উপরে অ্যাটাক করতো, যেটা সামনে যেত। এমন কোন কাফেলা বাদ দেয়নি যেটার উপরে কি করে নাই, গুপ্ত আক্রমণ করে নাই, আক্রমণ করে মাল সামাল মাল তাল যা আছে সব নিয়ে খাওয়া শুরু করলো। এবার সে মক্কার মানুষরা না খেয়ে না দিয়ে, মানে ব্যবসা নাই, খাবার নাই, ভুকে তৃষ্ণায় অবস্থা খারাপ। রাসূলুল্লাহ জানেন যে মুসলিমরা এখন হিজরত করে কোথায় যাচ্ছে, ওখানে যাচ্ছে। রাসূলুল্লাহ চুপচাপ কাউকে কিছু বলেনি। অতঃপর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেনি। তিনি রাসূলের নিকট চিঠি পাঠিয়ে বললেন, আল্লাহ শপথ দিয়ে এবং আত্মীয়তা সম্পর্কে শপথ দিয়ে যে আমাদের ওদের দরকার নাই, ওদেরকে আপনি আপনার নিকট ফেরত নিয়ে যান, আপনার নিকট কি করুন, ফেরত নিয়ে যান, ওদের কি নাই, দরকার নেই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়েছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, পরে মারা গেছেন। পরে বাকি যারা ছিল তারা এতজন সাহাবি একসাথে কাজ করছে এবং সবাই এখান থেকে বিভিন্ন মাসাইল ইস্তিনবাত করছে। তাহলে এই ছিল কারকত কাহিনী আবু সিরাদুল্লাহ তাআলা আনহুর ঘটনা। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত সাহাবীগণ ওই কেতালটা কি করছিল, ওদের বিরুদ্ধে জিহাদ করেছিল এবং এটাকে পুরো উম্মাহ জিহাদ বলেই কি করে আখ্যায়িত করে। তাহলে বুঝলাম রাসূলের জমানায় ইমামের অনুমতি ব্যতীত কি হয়েছে, জিহাদ সংগঠিত হয়েছে। এখন আমরা আসি সাহাবীদের জীবনে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে, জান্নাতের যুবকদের সর্দার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তিনি কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, ইয়াজিদ বিন মুআবিয়ার বিরুদ্ধে তিনি কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে না, তার এই জিহাদকে পুরো উম্মা ইজমা ক্রমে কি বলে না, জিহাদ বলে না। তখন কি তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তাহলে যারা বলতেছে ইমাম ছাড়া কোনো জিহাদ নাই, খলিফাতুল মুসলিমিন ছাড়া কোনো জিহাদ নেই, তারা এই জিহাদকে কি বলবে। এরপরের ইতিহাস আমরা যুগে যুগে দেখি। ইবনে তাইমিয়া রহিমুল্লাহ সময় যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই যে 656 হিজরি থেকে নিয়ে 659 হিজরি পর্যন্ত মুসলিমদের কোনো খলিফাতুল মুসলিমিন ছিল না। 656 হিজরিতে আল মুস্তাসিম একজন খলিফা মুসলিমদের বাগদাদের মধ্যে তাপাগাতাকে কি করে হত্যা করে। এরপর থেকে নিয়ে 659 হিজরি পর্যন্ত মুসলিমদের কোনো কি ছিল না, খলিফাতুল মুসলিমিন ছিল না। অথচ এই সময়ের মাঝে কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছে সেটা আইনু জালুত নামে পরিচিত, অর্থাৎ এটা মুসলিমদের একটা অহংকারের গর্বের যুদ্ধ কাফেরদেরকে পরাজয় করা, এই যুদ্ধটা ছিল 660 সাল পর্যন্ত। এখন তখন মুসলিমদের কোন খলিফাতুল মুসলিম ছিল না, আর তখন জামার একজন শ্রেষ্ঠ আলেম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম সহ অনেক বড় বড় আলেম ছিল, তারা তো সকলে এই জিহাদে সাহায্য করেছে, তারা তো কেউ বলেনি আমাদের তো এখন জিহাদ করা বৈধ নয়, কেন আমাদের তো কি নাই খলিফা নেই। এবং এই জিহাদে যারা অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে আল্লাহ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ কি বলছেন দেখেন, তিনি বলতেছে আম্মা ত্বায়েফাতু বিশাম ওয়া মিসক ওয়া নাহবিহুমা নাহবিহিমা ফাহুম ফি হাযাল ওয়াক্তি আল মুকাতিলুনা আন দীনিল ইসলাম ওহুম মিন আহাক্কিন নাসি দুখুলান ফি ত্বায়েফাতিল মানসুরা। বর্তমান সময় শাম মিসর এবং অন্যান্য জায়গায় যারা ইসলামকে রক্ষার জন্য মুকাতিলুন কিতাল করতেছে, যুদ্ধ করতেছে, তারাই ত্বায়েফায় মানসুরায় প্রবেশ করার জন্য, অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবচেয়ে বেশি এই সমস্ত যোদ্ধাদের ব্যাপারে বলতেছে যারা খলিফাতুল মুসলিমিন ছাড়াও তাদের বিরুদ্ধে কি করেছেন। ইসলামের পুরো ইতিহাস দেখুন, যাই হোক আমরা নিকটবর্তী ইতিহাস নিকট অতীতের ইতিহাসে দেখি, আফগান জিহাদ যেটা কাদের বিরুদ্ধে হয়েছিল, রুশদের বিরুদ্ধে, সেই জিহাদকে আরব আজম সকল ওলামাকরাম সাপোর্ট দিয়েছে না, সকল ওলামায়েকরাম এই জিহাদকে জিহাদ বলে সাব্যস্ত করেছে না, সকল ওলামায়েকরাম এজমা ছিল না এটা জিহাদ। আফগান জিহাদের সময় মুসলিম বিশ্বের খলিফাতুল মুসলিমিন কে ছিলেন, তার নাম কি ছিল, কোন খলিফাতুল মুসলিমিন ছিল তখন মুসলিম বিশ্বে? আরে মুসলিম বিশ্বে কেন, তখন কি খোদ আফগানিস্তানের মধ্যে কোন খলিফা ছিল? আফগানিস্তানের মধ্যে খলিফাতুল মুসলিমিন ছিল না, কোন আমির ছিল একজন না, তখন আফগানিস্তানের মধ্যে ভিন্ন ভিন্ন দলের মধ্যে যুদ্ধ হইত, গুলবু আহমদ শাহ মাসুদের একটা দল ছিল, গুলবুদ্দিন হিকমতের একটা দল ছিল, বুরহানউদ্দিন রব্বানির একটা দল ছিল, আব্দুর রব্বের রসুল সাইয়াদের একটা দল ছিল, তারপর এপাশে জালালউদ্দিন আফগানির একটা দল, হরকতুল জিহাদ আল ইসলামী, হরকতুল মুজাহিদিন পাকিস্তানের দুইটা গ্রুপ, বিভিন্ন গ্রুপে যুদ্ধ করতেছিল, এক আমির ছিলই না তখন, তখন মোল্লা উমরের উদয় হয় নাই, তখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে কি করতেছে, যুদ্ধ করতেছে। আর এই জিহাদকে সমস্ত বিশ্বের ওলামায়েকরাম ইজমা হিসেবে কি বলতেছে, জিহাদ বলতেছে। তাহলে যারা বলতেছে কি ইমাম ছাড়া জিহাদ হয় না, একামির ছাড়া জিহাদ হয় না, খলিফাতুল মুসলিমিন ছাড়া জিহাদ হয় না, তাহলে সমস্ত ওলামায়েকরাম বিশ্বের কি তখন কি করেছিল, ভুল করেছিল? সুতরাং এই কথা যে জিহাদের জন্য কি লাগবে, একজন শর্ত লাগবে, সেটা কোরআন সুন্নাহ রাসূলের সিরাত সাহাবে কেরামের জিন্দেগী চার ফুকাহাদের মত বর্তমান জামার ওলামায়েদের মত এবং ইতিহাস সকলের কি বুঝে আসছে বিষয়টা। সর্বশেষ আমি আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটা কোল বলতেছি এই সন্দেহটাকে দূর করার জন্য, তিনি আল ফাতাওয়াল কুবারা যে কিতাবুল জিহাদের শুরুতেই কিছুক্ষণ জিহাদের বিভিন্ন শারায়েত বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করেছেন, করার পর বলতেছেন হাযা কুল্লুহু ফি কিতালিত তালাব, এই যা কিছু আমি আলোচনা করলাম সবগুলো ছিল জিহাদ ইকদামি আক্রমণাত্মক জিহাদের ব্যাপারে। আর কিতাল উদ্দক অর্থাৎ প্রতিরক্ষামূলক জিহাদ সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্রকার, দফল আনিল হুরমাতি উদ্দিন অর্থাৎ দিন ও সম্মান রক্ষার্থে আক্রমণকারীকে কি করা প্রতিহত করা, এই কিতাল উদ্দক ওয়াজিব ইজমা, এটা সকল আলেমের মতে কি ওয়াজিব। ফাল আদুউ সাইলুল লাযী ইউফসিদু দ্বীন ওয়াদ দুনিয়া লা শাইআ আওজাবা বাদাল ঈমান মিন দাফইহি, তারপর তিনি বলতেছেন আক্রমণকারীকে ঈমান আনার পর আক্রমণকারী শত্রুকে প্রতিহত করার চেয়ে আর কোন বড় ফরজ নেই, ঈমান আনার পর সবচেয়ে বড় ফরজ হল ওই আক্রমণকারী শত্রুকে প্রতিহত করা যে আমার দিন দুনিয়া উভয়টাকে কি করতেছে নষ্ট করতেছে। তারপর তিনি বলতেছেন ফালা ইউস্তারাতু লাহু শর্তুন, এর জন্য কোন ধরনের শর্ত নেই, বরং যা যা আছে তা নিয়ে মোকাবেলা করবে। স্পষ্ট ভাবে বলছেন হালাইশ তারা কিলাহ শর্ত, কিন্তু এই সমস্ত আহাম মুকরা এটা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ একটা কোরআনের দলিল দেয়, সেটা হলো কি ইবনে তাইমিয়া বলছে নাকি যে সালাত মানে মুসলিমদের জামাত হজ জামাত হজ ঈদের সালাত জুমার সালাত জিহাদ এই সবগুলো খলিফাতুল মুসলিমের দায়িত্ব, এই পোলেনে দলিল দেয়। সুতরাং খলিফাতুল মুসলিম ছাড়া কি হবে না জিহাদ হবে, কত বড় আহাম বেকুফ হলে এই ধরনের দলিল দিতে পারে। এ ব্যাপারে আমাদের দ্বিমত নাই যে এই সবগুলো কার দায়িত্ব, ইমামের দায়িত্ব খলিফাতুল মুসলিমের দায়িত্ব। তো আমাদের সমস্যা তো হলো যদি খলিফাতুল মুসলিম না থাকে তাহলে বিধান কি, তাহলে কি খলিফাতুল মুসলিম না থাকলে কি হজ ফরজ হবে না জামাত আবশ্যক হবে না, হজ তো খলিফাতুল মুসলিমের দায়িত্ব কিন্তু খলিফাতুল মুসলিমের না এদিকে আসছে হজ ফরজ হবে না জামাত ফরজ হবে না। সুতরাং এখানে স্পষ্ট ভাবে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলে গেছেন ফালা ইস্তারাতুলাহু শর্তুন, তার জন্য কি শর্ত নেই। কিন্তু এই মাসালা আসলে তাদের চোখ অন্ধ হয়ে যায়, তারা এখানে এই মাসালাটা কি করেন না দেখেন না এবং এটা স্পষ্ট ভাবে কোন বর্ণনা করেন না। এই জন্য আমরা এই যে একটা সংশয় এই সংশয়টা থেকে যেন আমরা বাঁচি এবং এই সংশয় থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি করেন হেফাজত করেন। আর একটা সংশয় জিহাদের ব্যাপারে আজকে যেটা বলা হয় যে মুসলিমরা আজকে অল বিশ্বের মধ্যে কি হচ্ছে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে। আজকে মুসলিম বিশ্বের অবস্থার দিকে তাকান যে ফিলিস্তিনের মধ্যে একটা মেয়ে তার বুকের মধ্যে মাইন বেঁধে প্রস্তুতি নিচ্ছিল সে আক্রমণ করবে কার উপর, ইসরায়েল বাহিনীর উপর। সাংবাদিকটা তার নিকটে সংবাদ নিতে গেছে, তাকে যে বলছে যে বোন তুমি এটা কেন করতেছ, তখন সে বলল যে আমার মনে হয় আজকে মুসলিম বিশ্বে আজকে বিশ্বের মধ্যে কোনো আমার মুসলিম ভাই বাকি নাই, যদি আজকে কোনো মুসলিম ভাই বাকি থাকতো তাহলে তো তারা আজকে আমাদেরকে সাহায্য করার জন্য আসতো, কিন্তু কেউ তো সাহায্য করার জন্য আসছে না। এই জন্য আমি আমার বুকের মধ্যে মাইন বেঁধে নিয়ে আমি ওই কুফফারদের ভিতর ঢুকে যাচ্ছি ইহুদি কুত্তাগুলোর ভিতর, যাতে করে আমি এদের কতগুলোকে কি করতে পারি ধ্বংস করতে পারি। এভাবে পুরো মুসলিম বিশ্বের অবস্থা এমন, কাশ্মীরের দিকে তাকান আমাদের পার্শ্ববর্তী আরকানের মধ্যে কি নির্যাতনগুলো হচ্ছে কি নিষ্পেষণগুলো হচ্ছে। এখন সমস্যা হলো এটার কারণ কি, এক একজন এক এক কারণ বলছে, কেউ বলতেছে মুসলিমদের আকীদা শুদ্ধ নাই, কেউ বলতেছে মুসলিমদের এটা শুদ্ধ নাই আমল শুদ্ধ নাই, কেউ বলতেছে যে এখন কলমের জিহাদ করা দরকার বেশি বেশি লেখা করি দরকার মুসলিমের মিডিয়া শক্তি নাই, এই ধরনের নানাজন নানা কথা বলতেছে সংশয় সৃষ্টি করতেছে। কেউ বলতেছে তারা তাদের গোনা তারা গোনা করছে এই জন্য আল্লাহ তারা তাদেরকে শাস্তি দিচ্ছে, এই ধরনের কথা পর্যন্ত বলতেছে নানা ধরনের অপপ্রচার। কিন্তু কোরআন সুন্নার মাঝে আল্লাহ তাআলা কোরআনের মাঝে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন সেটা কেউ কি করতেছে না বর্ণনা করতেছে না। দেখুন আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الْأَرْضِ أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ إِلَّا تَنْفِرُوا يُعَذِّبُكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَ إِيمَانْدَارْغَن مَا لَكُمْ তোমাদের কি হলো ইদা কিলা লাকুম যখন তোমাদেরকে বলা হয় ইন ফিরু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও জিহাদের জন্য কিতালের জন্য আরাদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল অথচ আখিরাতের তুলনায় এই দুনিয়ার জিন্দেগি সামান্য তুচ্ছ। তারপর মহান রব্বুল আলামিন বলতেছেন ইল্লা তাংফিরু ইউআযযিবুকুম আযাবান আলীমা, যদি তোমরা বের না হও আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন। এর ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম কি বলতেছেন দেখেন, মুহাম্মদ সাবুনী সফাতু তাফসীর মধ্যে ব্যাখ্যা করতেছেন, ইল্লা তাখরুজু ইলাল জিহাদ মা রাসূলিল্লাহ ইউআযযিবুকুম আযাবান আলীমান মুজিআ বিইসতিলাইল আদুবি আলাইকুম ফিদ দুনিয়া ওবিন নারিল মুহরিকাতি ফিল আখিরা, অর্থাৎ ইল্লা তাংফিরু, যদি তোমরা বের না হও, ইল্লা তাখরুজু, যদি তোমরা বের না হও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে, ইউআযযিবুকুম আযাবান আলীমান মুজিআ, আল্লাহ তাআলা তোমাদেরকে অত্যন্ত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন, বিইসতিলাইল আদুবি আলাইকুম ফিদ দুনিয়া, দুনিয়ার উপর শত্রুদেরকে তোমাদের উপর চাপিয়ে দিয়ে, ওবিন নারিল মুহরিকাতি ফিল আখিরা, এবং পরকালের মধ্যে জ্বলন্ত আগুন দ্বারা তোমাদেরকে শাস্তি দিবেন। এখানে স্পষ্ট, যদি আমরা জিহাদে বের না হওয়ার কারণে শত্রুদেরকে আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছে। অপর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাফাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি فتربصوا حتى يأتي الله بأمره। বলো বলো হে নবী, আপনি বলুন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তানরা, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাইরা, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের আত্মীয়-স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের ওই মাল সম্পদ যাকে তোমরা জমা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাতাদাহা, ওই ব্যবসা যা নষ্ট হয়ে যাওয়ার ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের ওই বিলাসবহুল অট্টালিকা যেগুলো তোমরা ভালোবাসো, আহাব্বা ইলাইকুম, তোমাদের নিকট বেশি প্রিয় হয়, মিনাল্লাহি, আল্লাহ থেকে, ও রাসূলিহি, তার রাসূল থেকে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং তার রাস্তায় জিহাদ করা থেকে, ফাতারাদ্দাসু, তোমরা অপেক্ষা করো, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশটা পর্যন্ত, মুফাসসিরিনে কেরাম বলতেছে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআযাবিহি, আল্লাহ শাস্তি আসবে। তাহলে মুসলিমরা আজকে বিশ্বের মধ্যে লাঞ্ছিত হচ্ছে, সেটা তো একটাই কারণ, সেটা হলো জিহাদকে ছেড়ে দেওয়া এবং দুনিয়ার মধ্যে কি হয়ে যাওয়া, মগ্ন হয়ে যাওয়া। অপরায় আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না, নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংস করিও না। এর ব্যাখ্যায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, হে আনসাররা, এই আয়াতটা আমাদের উপর অবতীর্ণ হয়েছে, আমরা এর অর্থ ভালো করে জানি। এর অর্থ কি? এর অর্থ হলো, যখন আল্লাহ তাআলা ইসলামকে বিজয় দিয়ে দিলেন, তখন আমরা মনে করলাম যে এখন হয়তো কিছুদিনের জন্য আমরা ছুটি পাবো, জিহাদ করতে হবে না, আমরা আমাদের মালের মধ্যে থেকে যাব, মাল সম্পদের একটু উন্নতি করব। এই যখন চিন্তাটা আসলো, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে কি করিও না, নিয়ে যেও না, নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করিও না। তারপর তিনি বলতেছেন, এখানে নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করার অর্থ হলো, আন নুকাইমা ফি আমওয়ালিনা ওয়া নুসলিহাহা ওয়া নাদা জিহাদ, আমরা আমাদের মালের মাঝে রয়ে যাওয়া এবং মালকে, মালের উন্নতি করা, মালকে বাড়ানো এবং জিহাদকে তরক করা। এখানে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকার ব্যাখ্যায় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা দিয়ে, এভাবে দেখুন বর্তমান সময়ের ব্যাপারে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা ক্বাতিহা ফাকালা ক্বায়েল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইদিন ক্বালা বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল বলতেছেন যে অচিরে এমন একটা সময় আসতেছে, এখানে রাসূলুল্লাহ বলতেছেন আল উমাম, অর্থাৎ সকল জাতিরা, জাতিসংঘ, উম্মাতুনের বহু বছর উমাম ইউশিকুল উমামু অতি নিকটেই সকল জাতিরা আম তাদা আলাইকুম তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একে অপরকে এভাবে রাখতে থাকবে তামা তাদা লাকালাতিলা ফাতিহা যেমনি ভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা একে অপরকে দপ্তর খানের দিকে ডাকে সেদিন তো তোমরা হবে অনেক কিন্তু সেদিন তো তোমরা হবে সমুদ্রের ঢেউয়ে ভাসমান খড়কুটর এবং আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের থেকে তোমাদের ভয় প্রতাপকে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে অহান দিবেন। একজন সাহাবী বলল হে রাসূলুল্লাহ অহানটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয়। অর্থাৎ তোমরা দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে, তোমাদের স্ত্রী সন্তান বাড়ি এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাবে, আর তোমরা মৃত্যুকে ভয় করবে। মৃত্যুকে ভয় করবে মানে শাহাদতের মৃত্যুকে ভয় করবে, জিহাদকে ভয় করবে, জিহাদে যাবে না, কারণ জিহাদে গেলে যে আমি মারা যাবো, আমি শহীদ হয়ে যাবো, এই ভয়ে তোমরা ঘরের মধ্যে থাকবে। এই অহানের কারণে এই দুইটি জিনিস দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর ভয় অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর ভয়, কিতালের ভয়, এই দুটি জিনিসের কারণে আজকে অল বিশ্বের মুসলিমরা নির্যাতিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করছেন, কিন্তু কোন ব্যক্তি কোন আলেম আজকে খুব কম আলেমে এই কারণগুলো বর্ণনা করে সকলে আজকে নানা কারণ তুলে ধরছে। কেউ বলছে আমাদের মিডিয়ায় শক্তি নেই, কেউ বলতেছে আমাদের আকিদের সমস্যা, কেউ বলতেছে এই সমস্যা, কেউ বলতেছে ওই সমস্যা, কিন্তু মহান রব্বুল আলামিন স্পষ্ট ভাবে যে আয়াতগুলো বর্ণনা করছেন এগুলো কেউ তেলাওয়াত করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসগুলো কেউ পাঠ করে না, এর ব্যাখ্যা মুসলিমদেরকে জানায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসে বলেছেন ইদা তাবায়াতুম বিল আইনা ওয়াকাতুম আযনাব আল বাকর ওয়াদীতুম বিজ্জাব ওয়াতারাকতুম আল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম জুল্লা লা ইউনসিহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। যখন তোমরা ইনা নামক সুদী সুদী সুদ পরস্পর লেনদেন করবে এবং গাভীর লেজ ধরবে এবং কৃষিকাজে সন্তুষ্ট হয়ে যাবে, মগ্ন হয়ে পড়বে, অর্থাৎ এই তিনটা অর্থ হলো তোমরা দুনিয়ার মাঝে কি হয়ে যাবে, মগ্ন হয়ে পড়বে। অতারক তুমুল জিহাদ এবং জিহাদকে তরক করবে সাল্লাল্লাহু আলাইকুম দুল্লা, তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনাকে চাপিয়ে দেবেন, লা ইউনসিহু আল্লাহ তাকে দূর করবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম যতক্ষণ না তোমরা তোমাদের দিনের দিকে ফিরে আসো, অর্থাৎ তোমরা দুনিয়াকে ছেড়ে দিয়ে ইলা জিহাদিকুম জিহাদের দিকে কি করো ফিরে আসো, ততক্ষণ তোমাদের এই লাঞ্ছনাকে আল্লাহ তাআলা দূর করবে না। মহান রব্বুল আলামিন কোরআনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাঝে স্পষ্ট ভাবে বর্ণনা করছেন মুসলিমদের পতনের কারণ কি, মূল পতনের উদ্দেশ্য কি, কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে, কিন্তু আজকে এই কারণটি বর্ণনা না করে আমাদের আকল থেকে শয়তানের ওহী থেকে নানা ধরনের কারণ হাজার হাজার কারণ আমরা বর্ণনা করছি, কিন্তু রাসূলের স্পষ্ট হাদিস যে হাদিসের মধ্যে স্পষ্ট ভবিষ্যৎবাণী করছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বর্ণনা করছে সেগুলো আমাদের জন্য যথেষ্ট নয়। এজন্য আমাদের এই মূল কারণ যেটা দুনিয়ার ভোগবিলাস ছেড়ে দিয়ে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে এবং হাকিকতে জিহাদকে আঁকড়ে যেতে হবে, তখনই আমাদের পূর্ণ আমাদের যে হারানো গৌরব সেটা ফিরে আসবে, আমাদের হারানো ইতিহাস ফিরে আসবে। সর্বশেষ যেটা কথা অনেক ভাই বলে থাকে, জিহাদ তো করতে চাই কিন্তু বর্তমান তো কি নেই, জিহাদের কোন সঠিক দল নেই, আসলে সঠিক তো মুজাহিদ পাই না, যদি হাকিকতে এমন সঠিক কোন দল থাকতো বর্তমান তাহলে অবশ্যই আমরা কি করতাম, জিহাদ করতাম। বর্তমান জিহাদে তো আমরা কোন দলকে কি দেখি না, সঠিক দেখি না বর্তমান বিশ্বে, এই জন্য আমরা কি করতেছি না, জিহাদে যাচ্ছি না। এটা একটা সংশয় তৈরি করা হয় যে বর্তমান জিহাদে কোন সঠিক জিহাদের দল নেই। এখন কোরআন সুন্নাহ থেকে আমরা এটা আলোচনা করি, আল্লাহ তাআলা কোরআনের মাজিদের মধ্যে কি বলতেছেন, লা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। ইহুদি খ্রিস্টানরা অর্থাৎ কাফেররা কুফাররা সর্বদা তোমাদের বিরুদ্ধে কি করতে থাকবে, কিতাল করতে থাকবে, যতক্ষণ না তারা তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে নিয়ে যায়, অর্থাৎ যতক্ষণ না তারা তোমাদেরকে মুরতাদ বানায়, যদি তারা তাদের সক্ষম হয় ততদিন পর্যন্ত তারা কি করতে থাকবে, কিতাল সাথে থাকবে। তাই মহান রব্বুল আলামিনের বাণী থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে কাফের মুশরিকরা চিরকাল আমাদের বিরুদ্ধে কি করবে, কিতাল সশস্ত্র যুদ্ধ কি করবে করবে। এ ব্যাপারে কোন সন্দেহ আছে? আল্লাহর কোরআন আল্লাহ বলতেছে যে কিয়ামত পর্যন্ত যতক্ষণ না তোমরা সকলে মুরতাদ হয়ে যাও ততদিন পর্যন্ত তারা তোমাদের বিরুদ্ধে কিতাল কি করবে করতেই থাকবে। তোমাদের বিরুদ্ধে কিতাল করবে যতদিন না তোমাদেরকে মোরতাদ বানায় ততদিন তারা কিতাল করতে থাকবে। অপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যারা তোমাদের বিরুদ্ধে কিতাল করে তাদের সাথে তোমরা কি করো, কিতাল করো। দুই আয়াত মিলাইলে হয় কুফফারদের বিরুদ্ধে তোমরা সর্বদা কি করো, টিকা চালিয়ে যাও। তাহলে এটা কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহ এই আদেশ পালন করার জন্য একটি জামাত কিয়ামত পর্যন্ত থাকবে না? অবশ্যই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন আল জিহাদু মাযী মুনযু বাআসানিয়াল্লাহু ইলা আন ইয়াকিল আখির উম্মতি আদ-দাজ্জাল লা ইউবসিরুহু জাওরু জায়ে ওয়ালা আদলু আদিল। কয় জিহাদ আমাকে প্রেরণ করার পর থেকে নিয়ে আমার শেষ উম্মত দাজ্জালকে হত্যা করা, কিতাল দাজ্জালের সাথে যুদ্ধ করা পর্যন্ত জিহাদ কি করতে থাকবে, চলতেই থাকবে। লা ইউবসিরুহু জাওরু জায়ে কোন জালিমের জুলুম জিহাদকে কি করতে পারবে না, বন্ধ করতে পারবে না। ওয়ালা আদলু আদল কোন ন্যায়পরায়ণ বাচ্চার ইনসাফও জিহাদকে কি করতে পারবে না, বন্ধ করতে পারবে না। জিহাদ চলবে, এটা কার ঘোষণা? আল্লাহ রাসূলের সামনের ঘোষণা। এই ব্যাপারে কোন সন্দেহ আছে? হ্যাঁ, তবে কিছু অপব্যাখ্যাকারী এখানে অপব্যাখ্যা করে, তারা বলে এখানে জিহাদ মানে তো কি চেষ্টা করা, সুতরাং চেষ্টা তো কি আমার পর্যন্ত চলবে। অথচ হাদিসের শেষে রাসূলুল্লাহ বলতেছে ইলা ইয়াকিলা আখির উম্মতি আদ-দাজ্জালা, আমার উম্মত দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। যাই হোক, অপর হাদিসের দিকে আমরা দেখি মুসলিমের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসে স্পষ্ট আসছে সেখানে জিহাদ আছে না, কোন শব্দ আসছে, কিতাল। লা তাযালু ত্বায়ফাতুম মিন উম্মতি ইয়াকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত আমার উম্মতের একটি দল হাতের উপর কি করতে থাকবে, কিতাল করতে থাকবে, সশস্ত্র যুদ্ধ করতে থাকবে। যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, তারা কিয়ামত পর্যন্ত কোন অবস্থায় থাকবে, বিজয়ী অবস্থায় থাকবে। আমার উম্মতের একটি দল সর্বদা কি করতে থাকবে, যুদ্ধ কিতাল সশস্ত্র যুদ্ধ করতেই থাকবে। গাহিরিন আলামান নাহুম, তাদের বিরুদ্ধে যারা আছে তাদের তাদের উপর তারা কি হবে, বিজয়ী হবে। আমার শেষ উম্মতের শেষ অংশ কাকে হত্যা করা পর্যন্ত, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। মুসলিমের মধ্যে আরো একটা হাদিস আছে, লা তাযালু ইসাবাতু মিন উম্মতি ইয়াকাতিলুনা আলা আমরিল্লাহ গাহিরিনা লিআদুবিহিম لا يضرهم من خالفهم حتى تأتيهم الساعة وهم على ذلك। আমার উম্মতের একটি দল সর্বদা কিতাল করতে থাকবে, আল্লাহর বিধানের উপর তারা কি করতে থাকবে, কিতাল করতেই থাকবে। কাহিরিন আলী আদুবিহীন, তারা তাদের শত্রুর জন্য হবে অত্যন্ত ভয়ঙ্কর, কোপর। লা ইয়াদুরুহুম মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে, তাদের বিরোধিতাকারীরা তাদের কোনো কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। হাত্তা তাতিয়াহুম সাআ, এমন কি কিয়ামত এসে যাবে ওহুম আলা যালিক, তারা এই অবস্থায় থাকবে। তাহলে হাদিস গুলো এবং আল্লাহ তাআলার কালামুল্লাহ থেকে স্পষ্ট যে কিতালের বিধান কিয়ামত পর্যন্ত থাকবে এবং একটি দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা আল্লাহর এই বিধানকে কি করবে, পালন করবে। তাহলে এখন কি দাজ্জাল হত্যা হয়েছে, কিয়ামত এসেছে? তাহলে নিশ্চিত এটা যে বর্তমানে যে কোনো একটি দল রয়েছে যারা হাতের উপর থেকে কি করছে, কিতাল করছে। হ্যাঁ, যাদেরকে আল্লাহ তাআলা দৃষ্টি দিয়েছেন তারা তো কি করতে পারছে, দেখতে পারতেছে। যদি আল্লাহ তাআলা কাউকে অন্ধ করে দেন তাহলে তাদের ব্যাপারে তো আমাদের কি নেই, কিছু করার নেই। এই জন্য সর্বশেষ কথা, আমরা যেন এই ধরনের সংসার সন্দেহ করতে না করি, আল্লাহর এই বিধানগুলোকে আমরা কি করি, ভালোভাবে বুঝি এবং মানি এ ধরনের সংশয়ের মধ্যে না পড়ি। সর্বশেষ আল্লামা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটা কোল, তিনি বলতেছেন আল ওয়াজিবু আইন ইউতাবারা ফি উমুরিল জিহাদ বিরাই আহলি দ্বীন সহীহ আল্লাযীনা লাহুম খিবরাতুন বিমা আলাইহি আহলুদ দুনিয়া দুন আহলি দ্বীন আল্লাযীনা ইগলিবু আলাইহিমুন নাযরু ফি যাহিরিদ দ্বীন ফালা ইউখাযু বিরাইহিম ওয়ালা বিরাই আহলি দ্বীন আল্লাযীনা লা খিবরাত লাহুম ফি দুনিয়া। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর কথার সারাংশ হলো যে জিহাদের মাসাইল গুলো, জিহাদের বিষয়গুলো এমন আলেমদের থেকে নেওয়া, এমন দুনিয়া দিনদার মুত্তাকিদের থেকে নেওয়া উচিত যাদের দুনিয়া দুনিয়ার অবস্থা সম্পর্কে জ্ঞান রয়েছে। বুঝে আসছে? এমন মুত্তাকি দিনদার আহলুদ্দিন দিনদার থেকে নেওয়া উচিত যাদের দুনিয়ার অবস্থা সম্পর্কে কি রয়েছে, জ্ঞান রয়েছে। এমন দুনিয়াদার ব্যক্তির থেকে নেওয়া যাবে না যারা দিনের জহিরি কিছু এলেমে জানে, এবং এমন দিনদার থেকেও নেওয়া যাবে না, এমন দিনদার থেকে নেওয়া যাবে না যে দুনিয়ার অবস্থা সম্পর্কে কি অজ্ঞ। সুতরাং জিহাদের মাসালাগুলো যারা ময়দানের বাস্তব অবস্থা জানে, যারা জিহাদকে পছন্দ করে, যারা যাদের সাথে ময়দানের সাথে সম্পৃক্ত রয়েছে, অথবা যে সমস্ত আলেমরা জিহাদকে ভালোবাসে, যারা কি মেয়েদের হাতে মেকআপ করে টিভিতে কি করে না প্রোগ্রাম করে না, যে সমস্ত আলেমরা এসি রুমে বসে বসে জিহাদের বিরুদ্ধে বক্তৃতা দেয় না, এই সমস্ত দুনিয়াদার আলেমদের থেকে না, বরং যারা সত্যি মুত্তাকি পরহেজগার, যে সমস্ত আলেমরা আসলে সঠিক দিনের উপর রয়েছে, যারা বিলাসিতাকে কি করছে, পরখ করছে এবং জিহাদকে ভালোবাসে, অথবা মুজাহিদদের সাথে তাদের সম্পর্ক রয়েছে, আমরা জিহাদের মাসালাগুলো তাদের থেকে নেব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কোলটা যদি আমরা কি রাখি, স্মরণ রাখি, সুতরাং তাহলে আমাদের আর কোন সংশয়ের মধ্যে পড়ব না, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি করেন, হেফাজত করেন। এবং সর্বশেষ এটাই নসিহত যে সেটা হলো যে আমরা এই সমস্ত আলেমদের থেকে সাবধান থাকি, তাদের থেকে দূরে থাকি, এবং তাদের এই সংশয় গুলো আমরা উম্মার মাঝে স্পষ্ট করে দেই, এবং এরা যে আসলেই মুসলিম উম্মার জন্য কাজ করছে না, মুসলিম উম্মার কোন এজেন্ডা বাস্তবায়ন করছে না, বরং তারা তো কাদের, ওই আমেরিকানদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সুতরাং এটা আমরা মুসলিম উম্মার মাঝে প্রকাশ করে দেই, স্পষ্ট করে দেই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।